This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। শুরু হয়ে গেল রবিবার রাতের আয়োজন যাহা বলিব সত্য বলিব। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আরজে কে প্রিয়া চলে এসছে এবং আরজে কে প্রিয়ার সাথে আরজে কে প্রিয়ার টিম, আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। যাহা বলিব সত্য বলিব শুরু হয়ে গেছে এবং যাহা বলিব সত্য বলিব যে কমন মেসেজ, সেই মেসেজটি আপনারা একটু আগেই শুনেছেন। প্রতি সপ্তাহে অনুষ্ঠান শুরু হবার আগে যে কথাটি আমরা বারবার আপনাদেরকে থিমে একইভাবে শোনাই, সাহস আছে সত্য বলার কিংবা ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ, সেই যে কমন কথাটি, সেই কথাটি দিয়ে আজকে যাহা বলিব সত্য বলিব শুরু হয়েছে। এবং যাহা বলিব সত্য বলিবতে যিনি আজকে জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো স্বীকার করবেন সেই মানুষটি সম্পর্কে আমরা প্রথমেই চলুন সুমনের কাছ থেকে জেনে নিই কে রয়েছেন আজকে আমাদের যাহা বলিব সত্য বলিবতে।
আমাদের আজকের অতিথি জাহিদের জন্ম বাংলাদেশের প্রত্যন্ত এক দ্বীপে। সিরাজুল হক ও জাহানারা বেগমের 6 সন্তানের মধ্যে তৃতীয় জাহিদ। তাদের পরিবার আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না, তাই পঞ্চম শ্রেণীর পরই লেখাপড়ার সমাপ্তি ঘটে জাহিদের। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি বেশ আগ্রহী ছিলেন, বিশেষ করে ফুটবল খেলতে পছন্দ করেন জাহিদ। এখনো সময় পেলে ফুটবল খেলতে নেমে পড়েন জাহিদ। আরও একটি বিষয় মোটামুটি পারদর্শী, আর তা হলো মারামারি। যখনই জাহিদের কাছে তার শখের কথা জানতে চাওয়া হলো তখনই তার চোখে মুখে দেখা দিল হতাশার অভিব্যক্তি। বেশ খানিক সময় ভেবে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, না এখন আর কোনো শখ নেই। এখন জাহিদের বয়স 35, বর্তমানে সে 2 সন্তানের বাবা। আপাতত লক্ষ্য একটাই, পরিবার নিয়ে সুখে থাকা। কিন্তু কি করেছিলেন জাহিদ যে আজ তার সুখের আকাশ অশান্তির মেঘে ঢেকে গেছে, তা জানাতেই আজ জাহিদ হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
ধন্যবাদ সুমন, আমাদের সঙ্গে রয়েছেন জাহিদ এবং জাহিদ তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবে। জাহিদের মুখোমুখি হবার আগে আপনাকে বলতে চাই, জাহিদের মতো এই আসনে বসে যদি আপনি আপনার জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো বিবেকের তাড়না বোধ থেকে স্বীকার করতে চান এবং যদি বিশ্বাস করেন যে আপনার মতো কেউ ভুল কিংবা অপরাধ না করুক, তাহলে আসতে পারেন আমাদের এখানে। যারা আসতে চান, আমি আবারও বলছি, শুধুমাত্র যারা আসতে চান তারা তাদের সেলফোনে একটি টেক্সট করবেন আমাদেরকে। সেলফোনে গিয়ে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। জাহিদ, প্রথমে আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আপনি নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার জীবনের অপরাধ কিংবা ভুল স্বীকার করে, এবং এই অপরাধী ভুলগুলো স্বীকার করার পরে অনেক ধরনের সামাজিক, যদি বলি যে সমস্যা, সেই সমস্যাতেও অনেক সময় পড়তে হয়। এবং সেই পড়ার ব্যাপারটা হচ্ছে এরকম যে খুব সহজেই সহজভাবে নিতে পারেন না চারপাশের মানুষগুলো যখন একজন মানুষ তার অপরাধগুলো ভুলগুলো বলেন। তো এটা জানার পরেও আপনি এরকম একটা অনুষ্ঠানে, যেটা আমরা সবসময় আমাদের অতিথিদের জিজ্ঞাসা করে থাকি যে এরকম একটা অনুষ্ঠানে তারা কেন আসলেন, সেই প্রশ্নটা আপনাকেও করছি যে আপনি কেন আসলেন।
জি আমি আসছি, আমি এতগুলো অন্যায় করছি, এই অন্যায়গুলো যাদের সাথে করছি তারা এখন শোনে কিনা তাও আমি এখন জানি না, আর আমার ওরা কোথায় আছে এখন কি করছে তাও জানি না, তো যদি ওরা শুনে থাকে তাহলে আমি ওদের কাছে ক্ষমা চাওয়ার জন্য
আপনি এখানে এসেছেন। ওকে প্রিয় শ্রোতা, ওর উদ্দেশ্য হচ্ছে যে মানুষগুলোর সাথে ও অন্যায় করেছে তাদের কাছে ক্ষমা চায়। কিন্তু যাহা বলিব সত্য বলিবতে আমরা যে কথাটি সবসময় বলে থাকি যে অপরাধের পেছনে কারণ থাকে, একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেজন্য আমরা বলি যে কি অপরাধ করেছেন কিংবা কি ভুল করেছেন, তারপরে প্রশ্ন থাকে কেন করেছেন, কি কারণে করেছেন, এবং তারপরে হচ্ছে এই যে ভুল করলেন কিংবা এই যে অপরাধ করলেন সেটার পরিণতি কি। আমরা তিনটা স্টেপে আজকে যারা যাহা বলিব সত্য বলিবতে এসেছেন কিংবা ভবিষ্যতে আসবেন তাদেরকে আমরা এই তিনটা স্টেপে পুরো ঘটনাটা বলার সুযোগ দিই। আজকেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না, আজকে জাহিদ তার নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরবে, এবং পুরো অনুষ্ঠানে আমাদের সঙ্গে লাইভ ফোনে কানেক্ট আছেন যাহা বলিব সত্য বলিবর বিশেষজ্ঞ দলের একজন বিশেষজ্ঞ ডক্টর তাজুল ইসলাম, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি জাহিদের কাছে। জাহিদ, আপনি আমাকে বলবেন যে আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি আমার জীবনের প্রথম থেকে শুরু করতে চাই।
তার মানে আমরা প্রথমে আপনার ভুল বা অপরাধের কারণগুলো আগে জানবো। ওকে, শুরু করুন।
আমার বয়স যখন 9 বছর তখন আমি ক্লাস 2 ভর্তি হয়েছি।
জি,
বয়স একটু বেশি হয়ে যাওয়ার কারণ হলো আব্বা আমাকে অনেক রিকোয়েস্ট করছে স্কুলে যাওয়ার জন্য, আমি যাইনি। তবে আমার বাবা আমাকে একটা আদর্শ লিপি পড়াইছিল, আমি ওটা থেকে মোটামুটি ব্যঞ্জনবর্ণগুলো খুব ভালোভাবে শুনছি।
আমাকে একটু বলবেন যে আপনার বাবা কি করতেন?
আমার বাবা ওই সময় ব্যবসা করতো, আমার বাবা বড় একজন ব্যবসায়ী ছিলেন।
বাবা কিসের ব্যবসা করতেন?
মুদি দোকান ছিল,
মুদি দোকান দেখছিলেন। ওকে, হ্যাঁ, তারপরে বলুন।
তো আমার বাবা যখন মুদি দোকানে ছিলেন তখন আমি ওই সময় আমার বয়স 7 বছর, তারপর এমনিতে আমাদের দোকানটা অনেক বড় ছিল, বাজারের ভিতরে সবাই পাইকারি মাল নিত, ছিল দুটো আমার বাবা। তো এর ভিতরে আমার একটা বাবার বন্ধু ছিল আলমগীর চৌধুরী নাম, তো উনি বললো যে তোর সাথে, তুই তো বাজার থেকে চাউল আনাস অনেক দূর থেকে, তো তোর আমি চাউলের ব্যবস্থা এনে দিই, তুই বিক্রি কর।
আচ্ছা,
এমনিতেই আমার বাবা আবার ওর ভালো বন্ধু ছিল, তো ওই জন্য কোনো
না করেনি।
তো আমার বাবা ওর চাল বিক্রি করে এবং ও যা টাকা খায় তাই দেয়। তারপরে এমনি ভাবে ওর 6 বছরের মতন আসিল।
আচ্ছা,
6 বছর পরে আমার বাবার সাথে ওর সাথে কি নিয়ে একটা ঝগড়া হয়, হওয়ার সাথে বলে যে তুই আমার সাথে হিসাব কর, হিসাব করে আমার টাকা পয়সা কত পানা আসো তুই দে।
আপনার বাবার বন্ধু বলে?
বন্ধু বলে।
আচ্ছা,
তো আমার বাবার বন্ধু যখন এই কথা বলছে আমার বাবা বললো আচ্ছা ঠিক আছে হিসাব কর কত পাবি, তো হিসাব করে দেখা যায় 2 লক্ষ কত টাকা পাবে।
এটা কোন সালের দিকে আপনার মনে আছে? সালটা
1987
সালের আগে 2 লক্ষ টাকা অনেক টাকা প্রিয় শ্রোতা, আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, তারপর?
তারপর আমার বাবা দোকানের মালপত্র যা ছিল সব বিক্রি করে টাকা দিয়ে দিচ্ছে, দেওয়ার পরও 30,000 কত আসিল, এটা বাড়ি থেকে গরু মহিষ ছাগল বিক্রি করে ওর টাকাগুলো দিয়ে দিচ্ছে।
তার মানে তো একেবারে নিঃস্ব হওয়ার মতো
হয়ে গেছি আমি, এটা আমার চোখের দেখা। এমনিতেই আমার সে আবার একটা কসমেটিক দোকান কিভাবে দিল, তো আমার বাবা যখন কসমেটিক দোকান দিচ্ছেন কসমেটিক দোকানও তার হয় না, এমনিতেই ওই দোকানটাও সে আস্তে আস্তে শেষ করে দিল। তারপর আমার বাবা কি করলো, ওই লাইট টর্চ লাইট গুলো আছে না, এগুলো ঠিক করতো,
টর্চ লাইট ঠিক করতো
বাজারে বসে। এমনি করে সংসার মোটামুটি দিন আনি, দিন খাওয়া মোটামুটি ভালোই চলে। এর ভিতরে আমি ক্লাস 4 ওঠার পর সামাসিক পরীক্ষা দিতে গেছি, সামাসিক পরীক্ষা দেওয়ার পর শুরু হয়েছে পরীক্ষা, শুরু হয়েছে প্রথম দিনে আমার বাংলা এবং ইংরেজি পরীক্ষা নিচ্ছে স্যারে। আমি বাংলা এবং ইংরেজি পরীক্ষা দিলাম, দেওয়ার পর সন্ধ্যার দিক দিয়ে আমার একটা বন্ধু আসিল নাম মাহফুজ, আমার বলে জাহিদ, ও মারা গেছে, বলে জাহিদ চল আমরা সিনেমা দেখতে যাবো। ও একটু দুষ্ট আসিল, বেশি দুষ্ট, কোথায় আমাদের বাড়ির থেকে অনেক দূর, তাইগুলো এত টাকা নেই আমার কাছে, আমি আব্বার কাছ থেকে চুরি করছি টাকা, এই টাকাগুলো চুরি করে চলে গেছি আমরা আমাদের বাড়ির থেকে অনেক দূরে। ওখানে যাইয়া বোর্ডিং আসলাম 2 দিন এবং ছবিটা দেখি কাশিমালার প্রেম ছবি লাগাইছিল,
কাশিমালার প্রেম
ওই ছবিটা দেখছি। দেখার পর 3 দিনের দিন খুঁজে ও আমার বলে যে টাকা নেই এখন কি করবো কোথায় যাবি, আমি তো তোর পথ আছে কোন দিকে, বলে আমার নানা বাড়ি আছে, এই নানা বাড়ি যাবো, নানা বাড়ি ওর বাড়ি থেকে আমাকে আমাদের ওখান থেকে অনেক দূর গাড়ি দিয়ে যাওয়ার পরে হেঁটে গ্রামের ভিতর দিয়ে অনেক দূর যেতে হয়। গেলাম রাত্র 2 বাজে, হাঁটতে হাঁটতে 2 বাজে পৌঁছলাম, দরজা ওর নানির রাগ দিল, নানি উঠছে কয়েক রাত করতে গিয়ে আস্তে আস্তে আমরা বোলার থেকে আসছি, আমাদের বাড়ি হলো বোলা, বোলা থেকে আসছি, তুই এত রাত্রে কেন আসলি? কই এই ব্যাপার, আমরা আসছি বাড়ি থেকে, এই কাজে আসছি। কি একটা কাজের কথা ও বলছো নানিকে? আচ্ছা ঠিক আছে, রাত্রে ওখানে ছিলাম, দুদিন ছিলাম আমি, দুদিন পর আমার ভালো লাগে না, আমি ওই দিন মাহফুজা আমি চলে যাবো, যাওয়ার ব্যবস্থা করছি। কইছে না আর কয়েকদিন থাকতে হবে, টাকা ম্যানেজ করতে হবে। তো আমি আর ভালো লাগে না বিদ্যা, আমি দুদিনের পরে তিন দিনের দিন সকাল ভোরে উঠিয়া নাস্তা খাইয়া পানি ভাত খেয়েছিলাম, পানি ভাত খেয়ে ওই ঘর থেকে সোজা হাঁটতে 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 চলে এসছি। আসছি কোন জায়গায়? ওর নানা বাড়ির থেকে অনেক দূর আসছি, সন্ধ্যায় সকালে রওনা হয়েছি, সন্ধ্যায় পড়ছি। এইভাবে আসলাম, আমার শিক্ষক যে প্রধান শিক্ষক কবির, ওদের ওদের একটা বাজার আছে, বাজারে গেছি, বাজারে গেছি আর ওনার সাথে দেখা। কি রে কই থেকে আলি, তুই পরীক্ষা না দিয়ে কই গেলি? আমি বললাম যে এই ব্যাপার, আমি সত্যি কথাই বলছি স্যারের কাছে। তুই স্যারে আবার ওখানে সিনেমা দেখতে গেলে স্যারের একটা পাস দিত আমাদেরকে, আমরা দাঁড়িয়ে যেতাম, পাস দিলে আর টাকা নিত না, উড়ে দিয়ে চলে যেতাম। তো আমার কয়ে যে তুই আসোস, কতক্ষণ থাকবি? 9টা বন্ধ, আমি একটু কাজ করি। তো এখানে ছবি না, তো একটা পাস দিয়ে গেলো, আমি ছবি দেখতেছি, উনি 9টা বাজে আসছে, আসে ওনার বাড়িতে নিয়ে গেছে। রাত্রে এসেছিলাম ওখানে আমি, থাকার পর
এই যে বাড়ি থেকে আপনি চলে গেলেন, এটাই তো প্রথমবার যাওয়া ছিল?
প্রথমবার যাওয়া।
তো বাড়ির লোকজন টেনশন করেনি?
বাড়ির লোকজন তো খুঁজতেছে। আমি ওই স্যারের বাড়িতে গেলাম, পরদিন সকালে আমার বলে কি যাবি না থাকবি, আমি বলে আমি বাড়ি চলে যাবো।
স্যারের নাম কি ছিল?
কবির।
কবির স্যার, ওকে।
উনি প্রধান শিক্ষক ছিলেন।
প্রধান শিক্ষক ছিলেন।
তো উনি তুই কি সকালে চলে যাবি না থাকবি, আমি চলে যাবো। উনি আবার রাত্রে মাছ, চিংড়ি মাছ আছে, বড় বড় চিংড়ি মাছ গুলো কিনে কার কাছ থেকে পাঠাইছে, ওর ওয়াইফ তেলে ভুন করছে, এবং আমি যাই দেখি যেগুলো খানা। আমি বলছি স্যার এত রাত্রি এই সমস্ত খানা করতে কয়ে আমি আগে রেডি করে রাখছি।
আচ্ছা আচ্ছা, একজন শিক্ষক ছাত্রকে এত বেশি আপ্যায়ন করছেন,
জি
অদ্ভুত।
আমি সকালে চলে আসছি, আসার পর এর ভিতরে ক্লাস ফাইভে উঠলাম, পরীক্ষা আর হলো না, আমার দ্বিতীয় সাময়িক পরীক্ষা, ছমাসিক পরীক্ষা হলো।
বাড়ি আসার পরে আপনাকে কেউ কিছু বললো না?
বললো, বলছে আমি বলছি সত্যি কথা বলছি আর কিছু বলেনি আমার।
আচ্ছা আচ্ছা,
আমার বাবা মা আমার একটু ভালো বুঝতে বেশি, এই জন্য কিছু বলেনি। তো বলছে যে না না বলে যাওয়াটা তোমার উচিত হয় না। তো আমার ক্লাস ফাইভে যখন উঠছি, ফাইভে উঠে ফাইভে পড়তেছি, এমনিতেই আমার পড়াটা কেন জানি বন্ধ হয়ে গেল, নিজের থেকে না কিভাবে বন্ধ হয়ে গেল, আমার ব্রেনটে এখনো কাজ করতেছে না সেই জিনিসটা।
মানে আপনি এখনো জানেন না যে পড়াশোনাটা কিভাবে বন্ধ হয়ে গেল?
বন্ধ হয়ে গেল আমার, যাই না এইভাবে বন্ধ হয়ে গেল। যাওয়ার পর আমি বাজারে থাকি, আমাদের বাবা যে দোকানদার মালপত্র বিক্রি করে দিছে, দোকানটা আমাদের নিজস্ব ছিল জায়গা, ওই দোকানটা শুধু ঘর দেয় ছিল, আমি রাতে ওই দোকানে থাকতাম। দোকানে থাকতে থাকতে ও বাজারে কিছু খারাপ ধরনের ছেলে ছিল।
আচ্ছা,
ওই খারাপ ছেলেরা তাদের সাথে আড্ডা মারত, ওরা কি করতো না করতো আয়সা বলতো, এবং একদিন হঠাৎ জামাল আমার বললো চল ঘুরে আসি।
কে বললো?
জামাল।
জামাল আপনার ফ্রেন্ডের মধ্যে একজন?
ফ্রেন্ডের ভিতরে মানে ওরা খারাপ রাস্তার, আমরা কম মিশি, রাত্রের বেলা ওর সাথে গল্প মারছি।
আচ্ছা, জামালের বয়স কত ছিল ওই সময়টাতে? আপনার বয়স?
আমার একটু বেশি।
আপনার যে বয়সে ছিল
বেশি,
আপনি বলছেন যে জামাল বা ওরা খারাপ কাজ করতো, কি ধরনের কাজ করতো আপনার জানার মতো তখন?
তখন ওরা সাগরে ডাকাতি করতো।
সাগরে ডাকাতি করতো? আপনার বাড়ি ছিল ভোলা, সাগরে তারা ডাকাতি করতো, এটা আপনি জানতেন, এবং আপনি এক ধরনের আড্ডাও তাদের সাথে দিতেন, কিন্তু আপনি কখনো এই ধরনের কাজে ইনভলভ ছিলেন না?
ছিলাম না।
ওকে, তো আপনাকে রাতে একবার বললো?
আমার রাতে বললো যাই চল, আমি কোথায় কয়টা কাজে যাবো, আবার ছিলাম গেলাম। আমার আর কেন যাই কেন কি করি এই সমস্ত ধান্দা নেই আমার।
জি,
গেলাম। যাওয়ার পর আমার বলে ও আচ্ছা, ওদের হাতে দুইটা রিভলভার আছে আর ওদের সাথে গেলাম সাগরে, একটা ট্রলার আছে, ট্রলারটা দিয়ে সাগরে গেছি। আমি তো নতুন ফার্স্ট ট্রলারে উঠছি, ওরা ট্রলার স্টার্ট মেশিন স্টার্ট দিল, স্টার্ট দেওয়ার পর সাগরে চলে গেলাম। যাওয়ার পর ওরা একটা নৌকাকে ফলো করছে, আরেকটা ট্রলারকে ফলো করছে, যায়া ওই ট্রলারটার কাছাকাছি দিয়ে ভিড়ে দিয়ে ভিড়ানোর আগে দুইটা ফায়ার করলো উপরের দিকে, শব্দ হচ্ছিল। ওই সময় ওই শব্দটাই আমি বেশি ভয় পাইছি।
কেন?
প্রথম এই আওয়াজ,
শব্দটি খুব বেশি ছিল?
বেশি ছিল।
ওকে,
তো ওরা ভয়ে, ওই নৌকার লোকেরা ভয়ে মানে ভীত হয়ে একদম বসে আছে। আমরা আমি আমাদের ট্রলারে আছি, ওরা দূর দিয়ে ওদের ট্রলারে উঠে সবাইকে মারধর এবং হাত পা বাঁধে। ট্রলারের মাঝিটাও একটু গাদ্দার টাইপের ছিল, মানে যেটা একটু ফাঁসাফাঁসি করার বিনিময়ে ওদেরকে বেঁধে নৌকার ভিতরে ফাটাতানের নিচে বেঁধে, ওরা ছিল ছজন, আমরা ছিলাম সাতজন।
ওরা কারা ছিল?
ওরা কারা ছিল এটুকু আমরা জানি না।
মানে ওই নৌকার যাত্রী ছিল নাকি মাছ ধরতে এসেছে? ওরা মাছ ধরতে এসেছিল।
আমরা গেছি ডাকাতি করতে,
রাষ্ট্রে মাছ ধরতে। ওকে,
তো ওদেরকে বেঁধে ওদের জাল টাল সব তুলে গেলাম, মেশিন খুলে গেলাম। খুলে ওরা গাদ্দারি করছে বিদায় প্রথম ওদেরকে ছাড়া হয়নি, হাতপা বাঁধা অবস্থায় নৌকাতে রাখা জায়গায় রেখে আমরা চলে আসছি। এখন ওরা কি আছে না মরে গেছে এটুকু আর পরে কোনো খবর পাইনি এবং জানিও নেই।
হাত পা বাঁধা অবস্থায় ওখানে ফেলে রেখে চলে
আসলাম। এভাবে তো ওরা ওগুলো আয়না ওগুলো বিক্রি করে।
কি পেলেন আপনার ওই নৌকাতে?
নৌকাতে মাছ ধরছে মনে হয় সাত আট থালি মাছ হবে।
সাত থেকে আট থালি মাছ? কি মাছ?
ইলিশ মাছ।
ইলিশ মাছ?
ওই সময় মাছগুলো খুব বড় ছিল,
বড় বড় মাছ ছিল। আচ্ছা, আর
ওদের যে জালগুলো আছে এই জালগুলো আমরা পানি থেকে তুলে ফেলছি।
আচ্ছা,
আমাদের যে মেশিনটা ছিল মেশিনটা খুলে আমাদের নৌকায়।
মেশিন মানে নৌকার মেশিন?
নৌকার মেশিন।
আচ্ছা, এগুলোই? আর টাকা পয়সা কিছু করে?
না, টাকা পয়সা তো সাগরে থাকে না।
এবং যে মাছিগুলো ছিল ওগুলো তো মূলত নিরীহ গরিব মাছি,
নিরীহ গরিব মানুষ।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব। আজকে যাহা বলিব সত্য বলিবতে আমাদের গেস্ট যিনি, অতিথি যিনি, তিনি হচ্ছেন জাহিদ। জাহিদ তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করছে এবং সেই অপ্রিয় সত্যের আমরা একেবারে প্রথম স্টেজ সাথে রয়েছি, যখন আমরা বলি যে ভুল বা অপরাধ সেটা আপনি কেন করলেন, কি ভুল বা অপরাধ সেটার স্টেজে কিন্তু আমরা ঢুকে গিয়েছি এবং এটা কখন পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত চলবে এবং এটা আসলে কত বড় মাপে সেটা আমাদের সঙ্গে থাকলেই আপনারা বুঝতে পারবেন এবং এগুলোর পরিণতি কি সেটাও আপনারা জানবেন। আপনাদের সবাইকে বলছি, আপনারা যদি চান আমাদের এখানে আসার জন্য, যাহা বলিব সত্য বলিবতে আসার জন্য, আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করবার জন্য, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে আপনি লিখবেন ABC স্পেস JBSB। JBSB হচ্ছে আমাদের অনুষ্ঠানের শর্ট কোড। JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। হ্যাঁ, তারপর?
তারপর ওগুলো নিয়ে যখন প্রথম দিন আসলাম, তো আমার আর এগুলো, ওরা এগুলো বিক্রি করছে টাকা পয়সা এই সমস্ত আমার কিছুই প্রয়োজন ছিল না, আর চাইও নি এতদিন পর্যন্ত ওদের সাথে কাজ করি। পরে দুই দিন পর আমার বলছে যে চল আবার যাও, এখন আমার একটু সাহস বেড়ে গেছে, আমি যদি আমার একটা দে,
আমার একটা দে,
একটা রিভলভার।
আচ্ছা,
রিভলভার এখন আমার একটা দেখ, কয়েক ফুটেছ না এগুলো তুই ঘুরে তেল। আমি ঠিকই ফুড়ে নিই, এমনি হাতে নিছি, হাতে নিয়ে ওদের সাথে চলে গেলাম। যাওয়ার পর সাগরে অনেকক্ষণ চালানোর পরে দেখতেছি যে একটা নৌকা দেখা যায়, অনেক গেছি। যাওয়ার পর ওরা আমাদেরকে দেখে, মানে চালে আসন আসতে দেখে ওরা মনে করছে ডাকাইতে, আমরা ওরাও জাল ছেড়ে দিয়ে মানে ওদের আসলে যেয়ে থাকবে এরকম একটা ভাব নিয়েছে। এমন টাইমে দুইটা ফুড়েছি ফিতল আমার কাছ থেকে নিয়ে গেছে জামাল আর হলো হাসান মাঝি, দুইটা দুজনে নিয়ে গেছে। ওরা দুজনে রিভলভার চালায় আর গুলো হলো ওই কিরিশ।
ওকে,
তারপর দুইটা ফুড়েছে, ফুড়ানোর ওরা আসলে চলে গেছে, ওদের মানে জালের লাশ সীমানা চলে গেছে রাত্রে। যাওয়ার পর আমরা ওখানে গিয়ে ওদেরকে ধরছি, আমাদের ইঞ্জিনটা খুব পাওয়া গেছিল, দূরে ধরলাম। ধরার পর ওদেরকে অনেক মাইক দূর করছি, এবার আমিও মারি।
কেন এত জোরে চালালি?
এত জোরে চালালি করে সিঙ্গেল দিতে দিয়েছি, টর্চ লাইট আছে যে সাগরের টর্চ লাইট দিয়ে সিঙ্গেল দিলে দাঁড়াইতে হবে, ওরা চালায় নাই।
আচ্ছা,
দাঁড়ালি না কেন? মাইক দূর অনেক করছি, করে হাত পা বেঁধে আবারও ওই একই ফাড়াতানোর নিচে পালিয়ে রাখে ওদের জাল। ওদের মেশিনটা খুলতে পারিনি, মেশিনটা খুলতে পারিনি যেন মেশিনের যে নাড়ের ভিতরে আটকানো ওটা খোলা যাচ্ছে না। অনেক চেষ্টার পরে কাজে ছেড়ে দে জাল, আর কিছু মাছ পাইলাম, মাছ মনে হয় চাইরালি হবে,
ইলিশ মাছ,
ইলিশ মাছ চাইরালি মাছ হবে। এগুলো নিয়ে চলে আসলাম, রাত্র ভোর হয়ে গেছে ওই দিন, ভোর হয়ে গেছে, আমি চলে আসলাম বাসায়, বাসায় না দোকানে।
এই লোকগুলো তো আপনাদেরকে চেনার কথা, কারণ
না
চিনতো না,
ওগুলো আমাদেরকে চিনে না কেন, আমাদের মুখ থাকে বান্ধা গামছা দিয়ে,
আপনারা মুখ বেঁধে রাখতেন,
বেঁধে রাখতাম। আমার নাম থাকতো তারা, একজনের নাম থাকতো আকাশ, আরেকজনের নাম থাকতো ফানি, এভাবে
এই নামগুলো দিয়ে আপনারা ওদের সামনে সম্বোধন করতেন?
সম্বোধন করতাম, কারণ নাম ধরে কেউ ডাকতাম না।
আচ্ছা,
তারপর যখন চলে আসলাম দোকানে আসলাম,
আপনি যে দুটো কাজ করলেন পরপর দুটো অপরাধ, এই দুটো অপরাধের বিনিময়ে আপনি কি পেয়েছিলেন ওদের কাছ থেকে?
আমি কিছুই নেইনি,
কিচ্ছু নেননি আপনি?
আমি
কিছুই নেইনি,
জাস্ট ওদের সাথে যেতাম, আমি খুঁজতাম না টাকা দেয় বা পয়সা দেয়, আমি তো আমার বাবার হোটেলে খাচ্ছি।
ওকে,
এই জন্য।
আপনি কেন যেতেন?
ওই একদিন যাওয়ার পর থেকে কেমন জানি একটা ভালো লাগে,
এই কাজ করতে ভালো লাগছিল আপনার?
হ্যাঁ, ভালো লাগে।
প্রথম দিন কেন গিয়েছিলেন?
প্রথম দিন ওরা বলছিল যে আমার একটু কাজ আছে,
ঝোঁকের বসে,
ঝোঁকের বসে একটু কাজ আছে, চল আমরা আবার চলে আসবো, এখন চলে আসবো।
আপনার ওই সময়টা তো মাথায় কাজ করেনি যেই একদম একটা নিঝুম একটা সাগরের মধ্যভাবে যে নৌকাটা ফেলে রেখে আসলেন, ওই লোকগুলো তো ওইভাবে হাত পা খুলতে না পারলে ওখানেই মারা যাবে,
মারা যাবে। এই সমস্ত কিছু আসেনি, আসেনি কেন, ওরা যখন ওই বেশি কাদদারি করছে আমরা ওদের সাথে বড় দেখাচ্ছি, এই সিস্টেম হলো এরকম।
ওকে,
পরে বাসা যখন ছিল দোকানে আসলাম সকালবেলা, ও আব্বা মাঝে মানে যখন রাখতো দোকানে, দোকানে কসমেটিক কিছু মাল আছে আব্বা দিনে থাকতো, আর ওই রাত্রে কি করতো ওই কসমেটিক গুলো ঠিক করতো, ফ্যামিলি কোনো রকম চলতো। তারপর আমার আমি একদিন দোকানে দিনে বসা, আমার বড় ভাই, আমার বড় ভাই বিয়ে করছে ওই সময়, বিয়ে করার পর আব্বা কেন জানি একদিন মাইট দিয়েছিল, মাইট দেওয়ার পর উনি আবার ও বই লেখে কিছু তাবিজ তোমার লিখতো,
আপনার বড় ভাই
নিজে নিজে এনে বেচা কিনা করতো না, তাবিজ লাগতো, একটা তাবিজের বই কিনছে। আমার একটা তাবিজ লেখে একদিন দিয়ে বলে আমাদের দোকানটা তো নষ্ট হয়ে গেছে, একটা উন্নতি হবে একটা তাবিজ দে। তো আমি দেখলাম যে দেখি ভাই যেমন দিছে, তো আমরা যেখানে বসে ক্যাশ যেমন এই ক্যাশটা আছে ক্যাশ নিয়েছে বলছে, যে বরাবর বলছে আমি বরাবর দিছি। পরের দিন আমি যে না তাবিজটা তুলে গেলো, পরে গিয়ে ওখানে তাবিজটা পাইনি আমি। ওই থেকে আমাদের দোকান কি
মতভেদ বা মতবিরোধ থাকতেই পারে, আমরা এই পার্টটাতে একটু বলতে চাই প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে সে যে সোসাইটিতে বড় হয়েছে, সে যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বড় হয়েছে, সেখানে একটা তাবিজ অনেক বড় একটা ফ্যাক্ট। আপনি যদি এইভাবে জিনিসটাকে দেখেন ঘটনার বিন্যাসে কিংবা অপ্রিয় সত্যের যে উদ্ঘাটন সেই বিন্যাসে, তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায়। কিন্তু উনি বলছেন আর আমরা প্রচার করছি মানেই কিন্তু এটা না যে আমরা আপনাকে উৎসাহ দিচ্ছি, ব্যাপারটা আসলে তা নয়। ওনার জীবনে এটা ঘটেছে এবং এটা গল্প উপন্যাসের মতোই সত্য, এবং ওটাকে ওইভাবে নিলেই জিনিসটা হয়ে যায়। ওনার জায়গাটা থেকে আমরা আমাদের ব্যাপারটাকে রেসপেক্ট করবো যে ঠিক আছে আপনি আপনার জায়গা থেকে যেভাবে নিয়েছিলেন ইসোকে, কিন্তু আমরা নিজেরা মনে করি, আমি আমার জায়গাটা থেকে মনে করি এটা হচ্ছে সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার। এখানে কাউকে আমরা ইন্সপায়ার করছি না যে তাবিজ কবজ বা অন্য কোনো বিষয়ে আপনাকে বিলিভ করতে হবে, এটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তারপর
তারপর তাবিজটা যখন খুঁজতে পাইনি, আমি বাইরে বললাম ভাইয়া তাবিজটা ওখানে রাখছি যেখানে বলছো ওখানে রাখছি, পরে তাবিজটা পাইনি কেন, কয়েক ওইটা ওখানে থাকবে না, ওইটা অনেক নিচে চলে যাবে। এই কথাটা আমি একদিন মারে বললাম, মা ভাইয়া এরকম একটা তাবিজ দিছিল, ওই যেদিন আব্বাই মারছিল বাইরে, এদিন আমার একটা তাবিজ দিছে দোকানে দেওয়ার জন্য, ওই তাবিজটা খুঁজে পাইনি, কয় কি করছিস তুই, আমি বললাম আমি তো না জানিয়ে দিচ্ছি। পরে ভাইয়া তো চলে গেল চট্টগ্রাম বনিয়া, এখন আমি আছি বড় ছেলে। আমি এর ভিতরে একদিন রাত্র 10টার দিকে শুনি আমাদের বাজারে একটা লোককে মারছে, মারতে মারতে ও বাবারে মারে করে চিল্লায়, আমি ঘুম থেকে উঠে দেখি উজ্জ্বেই আমাদের নেতা লিডার বড়, ওনার ওনার পরে একজন থাকে, এটা হলো ফুরদান।
আচ্ছা,
ওর বাহিনীর ফুরদান একজন আছে, ফুরদানে ওর সাথে কি একটা অন্যায় করছে যেন, এই জন্য ওরে মারতেছে,
আমাদের
মেন লিডার হলো একজন, তার উনি না থাকলে আরেকজন লোক
দায়িত্ব পালন করে,
উনি
তো ওনাকে মারছে, কারা মারছে
ওনাকে মারছে, যিনি যিনি লিডার, ফার্স্ট লিডার উনি মারছে, উনি হলেন সরের নেতা।
আচ্ছা আচ্ছা,
যার নাম সেলিম, সে চেয়ারম্যান হয়েছিল দুবার।
ঠিক আছে, তারপর
এর আমি একটু পিছিয়ে যাই, এর ভিতরে আমি ও আরেকদিন ওই লোকগুলো আমারও বলে চল গেলাম আবার ডাকাতি করতে।
প্রিয় শ্রোতা, আমরা এই মারামারি জায়গাটা থেকে একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি, এটা আমাদের অপ্রিয় সত্য উদ্ঘাটনের প্রয়োজনে, আশা করছি বিষয়টাকে মাথায় রাখবেন। ও ব্যাপারটা এরকম ছিল যে গ্রুপে ও কাজ করতো সেই গ্রুপের লিডার, তার পরের পজিশনে তিনি রয়েছেন, তার ভদ্রলোকের নাম কি ছিল যিনি মার খাচ্ছেন,
সাদেক,
সাদেক, সাদেককে পেটাচ্ছেন। এই জায়গাটা থেকে আমরা আবারও ফিরবো, কিন্তু আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি।
নাম ছিল এক নম্বর সাদেক,
এক নম্বর সাদেককে পেটাচ্ছিলেন সেলিম।
জি,
ওকে, তারপর
তারপর আমি এইভাবে অনেকদিন যখন সাগরে যাইতে আমাদের সাথে টাকা দিয়ে করতাম, অনেকদিন হয়ে গেছে, এক বছর, এক বছর এর পরে মারের আগে, ওই লোকটারে মারে এর আগে আমি লাস্ট যাইতেছি সাগরে, যাওয়ার পর আমরা একটা ট্রলারকে ধাওয়া করছি, ওই ট্রলারটা আমাদের কাছে ধাওয়া করে আসতেছে, ওরাও ডাকায় আমরাও ডাকাই, আমরা মনে করছি ওরা মানুষ সাধারণ মানুষ, ওরা মনে করছে আমরা সাধারণ মানুষ, এইভাবে দুজন মুখোমুখি হয়ে গেছি।
আসলে দুদলে ডাকাচ্ছিল,
দুনো দল ডাকাচ্ছিল, কাছাকাছি হওয়ার পর আমরা রিভলভার ফুড়াইতেছি, ওরাও ফুড়াইতেছে, এমনি ফুড়িতে ফুড়িতে অনেকগুলো ফুটানো হয়ে গেছে, এখন দুনো দলের যে কাডিস গুলো থাকে ওগুলো শেষ হয়ে গেছে, এখন চলে কিরিচের ম্যাচ। আমার হাতে একটা কিরিচ ছিল, আমিও মারতেছি, আমারও মারতে চায়, আমিও মারতে চাই, লাস্ট পর্যন্ত আমার হাতে কিরিচটা পড়ে গেছে। পরে যাওয়ার পরে আমার বিরোধী যে দলটা আমার একটা কোপ দিছে, আর বাম চোখে লাগবে কোপটা,
এবং এই বাম চোখে কোপের দাগটা এখনো স্পষ্ট রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা এই ছবিটা মানে কোপের যে ছবিটা সেটা আমরা এই মুহূর্তে ফেসবুকে দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। এবং আজকে যিনি জাহিদ এখানে রয়েছেন, তার জীবনের যে মানে অপরাধের যে দাগ, হ্যাঁ, সেই দাগের একটা ছবি আপনারা ওখানে দেখতে পাবেন। চোখের বাম পাশে বিশাল এক কাটা চিহ্ন রয়েছে, আপনারা গেলে ছবিটা এখানে দেখতে পাবেন। আচ্ছা, এটা আপনার কত বছর বয়সে আপনি এই এরকম দাগাটা খেলেন?
১৩ বছর বয়সে।
হ্যাঁ, তারপর
তারপর আরেকটা কোপ দেওয়ার সময় আমি বাম হাতটা বাড়াইছি, এই বাম হাতে লাগবে
এবং একদম হাতের মাঝখান দিয়ে ফাড়ার একটা ছবি, আমরা এই হাতের ছবিটা ওখানে দিয়ে দিব। হ্যাঁ, তারপর
ওখান থেকে মারামারি করতে করতে দোনো দল, আর দিন হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, ওই দল ওইদিকে যাচ্ছে, আমরা এদিকে চলে যাচ্ছি, এভাবে চলে আসলাম। আসার পর আমি ওষুধ টুষ খেলাম, আমার আব্বা জিজ্ঞেস করলো এগুলো কি, আমি বলছি যে শতানি করতে গিয়ে কেটে গেছে। আমার আব্বা আবার বলতো না, জানতো না, আমার ফ্যামিলির ভিতরে কেউ জানতো না, শুধু জানতো যিনি আমার শিক্ষকা ছিলেন, তিনি হলেন ওই সেলিম যে লিডার, তার ছোট ভাই,
আপন ছোট ভাই,
আপন ছোট ভাই, উনি জানতেন,
উনি সবকিছু জানতেন এগুলো।
তারপর এভাবে যখন মার দিচ্ছে সাদেককে, রাত্র মারতে 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 দুইটার দিক, কেউ ঘুম যায় না, অস্থির অস্থির এমন কাঁপতেছে, মানে ঘুম আসে না, চিল্লাচিল্লি করতেছে বেশি। তো সবাই আসি, বাইনি টাইনি সবাই, আমি আসি, তুই ওর প্রথমে হাত দুইটা এখান থেকে কেটে ফেলবো।
ও
হো, হাত দুইটা কেটে ফেলা।
আপনি কি সামনে ছিলেন?
আরো অনেক লোক ছিল, আমি না, শুধু আরো অনেক লোক।
কিভাবে হাত কাটলো, কথোপকথন কি হচ্ছিল?
ছুরি দিয়ে একজনে ধরে আরেকজনে।
কি ধরনের কথোপকথন হচ্ছিল এই কাটার সময়টাতে, কেন কাটতেছিল, আপনি কিছু জানতেন?
জানতাম, উনি উনি নাকি ওই আমাদের যে লিডার, ফার্স্ট লিডার, ওনার সাথে কি দিন না কি থাকতো, মানে উনি কেউ কিছু খারাপ মনোক্ত করলে বলতে পারতো। তারপর আমাদের সর্দানি যাদের সাথে যুদ্ধ হতো, একটু ফিস্ট কথা এটা, যাদের সাথে যুদ্ধ হতো নোয়াখালীর সাথে, ওই নোয়াখালীরা ওদেরকে দেখলে, আমাদেরকে দেখলে মনে হতো যেন আমরা পার হয়ে ওদের কার ফেলে যাই। ওদের সাথে পরে আমাদের মিস হয়েছে, মিস হওয়ার পর ওরা আমাদেরকে এগুলো বলছে যে আপনারা আমাদের কাছে আসলে দেখা যায় আপনারা পার হয়ে আসেন, এই জন্য ওরা আমাদের সাথে পা নেয়, যার জন্যই ওই সর্দের ভিতরে বোলা এলাকার জায়গা বেশি, নোয়াখালী এলাকার জায়গাগুলো একদম কম, সামান্য জায়গা দিছি আমরা।
চরের নামটা বলতে পারবেন?
চর জহিরুদ্দিন।
চর জহিরুদ্দিন এখনো সেই চর জহিরুদ্দিন নামেই আছে? ওকে।
তারপর ওনাকে ওই হাত দুইটা কাটার পরে আবার মারলো।
আপনি বলছিলেন যে জিন আছে, সেলিমের সাথে জিন আছে, তো এটার সাথে হাত কাটার কি সম্পর্ক?
জি, উনি খবর পায়, ওনার সাথে কেউ কোনো খারাপ মন্তব্য করলে খবর পায় যে আমার উনি ও আমারে ধ্বংস করতে চায়, উনি তো হলো বড়
সেলিম,
সেলিম
মানে গায়েবি, গায়েবি নিউজ সে পেয়ে যায়।
হ্যাঁ,
ওনার জিনের মাধ্যমে,
জিনের মাধ্যমে ওনাকে কেউ পায় না।
আচ্ছা,
তারপর উনি মৃত্যুর সময় বলছে আমি আর 10 মিনিট বাঁচবো,
এইরকম।
উনি অনেক মানুষের উপকার করছে এবং অনেক মানুষের ক্ষতি করছে।
আচ্ছা, তো উনি সাদেককে কাটতেছিলেন কেন?
কাটতেছে ও নাকি সেলিমকে মেরে উনি ওই স্বরের নেতৃত্ব নেবেন,
মানে উনি ছিলেন সেলিমের পরের পোস্টে, কিন্তু উনি চাচ্ছিলেন সেলিমকে সরাই দিয়ে নিজেকে ওই পোস্টে যাওয়ার জন্য।
পরে উনি স্বীকার করছেন যে আমি বলছি,
উনি স্বীকার করেছেন যে হাত কাটার আগে করেছেন না হাত কাটার পরে?
কাটার আগে,
হাত কাটার আগে স্বীকার করেছিলেন। মানে এটা বলছি মানে কাকে বলেছে?
এই সেলিমকে বলছে।
উনি যে সেলিমকে সরাতে চাচ্ছে সেটা প্ল্যানটা কাদের সাথে করেছে?
প্ল্যানটা করছে যাদের সাথে যুদ্ধ, ওরা আমাদের সাথে যখন মিস হয়ে গেছে, মিস হওয়ার পরে আবার একটা যুদ্ধ বসছিল ফরদান সাদেক আর ওদের নামটা আমি বলে গেছি,
কিসের মাধ্যমে জানতে পারে?
ওই জিন নাকি ও বলছে,
ওই বলছিল আমার জিনের মাধ্যমে জানতে পারি,
জানতে পারি।
প্রিয় শ্রোতা দেখুন, একটা ফিউডালিস্টিক সোসাইটি বলে একটা ব্যাপার আছে, সামন্ত সমাজ ব্যবস্থা যেটাকে বলে, আপনারা নিশ্চয়ই জানেন। এই সময়টাতে রিলিজিয়নটাকে অদ্ভুত ভাবে কাজে লাগানো হতো, এবং এই যে রিলিজিয়াস্টিক পাওয়ার দিয়ে বা রিলিজিয়াস্টিক ব্যাপারগুলো দিয়ে মানুষকে এক ধরনের শোষণ করার যে ব্যাপারগুলো, সেগুলো আমরা সামন্তবাদী সমাজ ব্যবস্থায় পড়েছি। আমি কোনো তত্ত্বীয় কথাবার্তা বলছি না, আমি সিম্পল একটা বাংলাদেশের একদম প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে একটা মানে অদ্ভুত একটা সোসাইটি আমি আমি আজকে এই জাহিদের কাছ থেকে শুনলাম, যেখানে লিডার কিভাবে নিজেকে পাওয়ারফুল করেছে, যে আমার সঙ্গে জিন আছে, তার মানে যে কেউ এদিক ওদিক কোনো কিছু করলে সবকিছু আমি জেনে যাব। মানুষের এই যে অজীবন্তিক যে বিশ্বাস, এই বিশ্বাসটাকে যদি মনের মধ্যে চড়িয়ে দেয়া যায় যে তার লিডার কোনো না কোনোভাবে সুপার ন্যাচারাল বিলিভ বা সুপার ন্যাচারাল পাওয়ারের দ্বারা কোনো না কোনোভাবে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, চারপাশটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তার যে ফলোয়ার আছে বা তার যে সাবঅর্ডিনেট আছে তারা কখনোই তার কাছ থেকে সরবে না, এবং খারাপ কিছু করতে গেলে তারা 10 বার ভাবতে। এই যে ব্যাপারটা, এটা সুকৌশলে একজন মানুষ কতটা আয়ত্ত করতে পারেন। আমি জাহিদের বিলিভের প্রতি কোনো ধরনের কোনো প্রশ্ন রাখছি না, আমি শুধু আমার জায়গাটা থেকে জাজমেন্টটাকে এভাবে উপস্থাপন করলাম, এবং আমাকেও যে আপনি প্রশ্ন বাণীবিদ্ধ করবেন না ব্যাপারটা এরকম না, বা আমি যেটা বললাম সেটাই যে বিলিভ করতে হবে সেরকম না, আমরা শুধু বলছি এটাই যে জাহিদ তার মতো করে ব্যাপারটাকে উপস্থাপন করেছে, আপনি আপনার জায়গাটা থেকে বিলিভটা কিভাবে করবেন সেটা করার সুযোগ রয়েছে, আপনি আপনার জায়গা থেকে বিচার বিশ্লেষণ করে ব্যাখ্যা করে আপনার মতো করে বিলিভ করতে পারেন, বাট জাহিদের কাছে জাহিদের জীবনাচরণ এইভাবেই সত্য, সুতরাং ও ওটাকে ওভাবে উপস্থাপন করছে। তারপর কি হলো,
হাত কাটার পরে অনেকক্ষণ মারলো,
হাত কাটার পরেও
মারছে,
কে হাত কাটলো?
হাত কাটছে সেলিম, ধরে রাখছে তার আরেকটা বাহিনী আছে ও কাটছে। তারপর এখানে
দাঁড়িয়ে দেখলেন,
হ্যাঁ আমরা এখানে করার কিছু নেই, আমরা শুধু দেখতে পারি ফিল্ম, যে যেরকম ফিল্ম ঠিক ফিল্ম হোক, আমাদের ওখানে কাহিনীটা এরকম আছে।
চারপাশের লোকজন সব দাঁড়িয়ে দেখছিল, পুলিশ ফুলিশ কেউ আসেনি?
না, পুলিশ ওখানে থাকে না, ওটা হলো সর, ওই সময় পুলিশ ছিল না, ওই সময় সেলিম যা বলতো তাই।
ওখানে যে হাত কাটা হচ্ছে সাদেকের পরিবার জানতো এটা?
হ্যাঁ,
যারা কিছু করেনি ওই সময়?
না, কিছু করতে পারে না। পরে কেস হয়েছিল আমি বলতেছি, সাদেক সাদেক তো লাফালাফি করতেছে ওই সময়, কি যে লাফালাফি করতেছে, হাত দুইটা দুই পাশে ফালাই দিছে আর ও এইভাবে কান্দা কান্দা করতেছে, এর মধ্যে মারতেছে, কিছুক্ষণ মারার পরে ঠ্যাঙ্গের এই দুইটা কাটছে,
হাঁটু
হাঁটু
হু
কাটার পর কাটার পর এগুলো আমার শরীরে বাঁচছে এখনো। কাটার পর ও অনেক চিৎকার করলো,
ও সেন্স তখনও ছিল,
ছিল ওনার সাথে একটা তাবিজ ছিল, লাস্টে বলছে আমাকে, আমাদেরকে বলছে, ওদেরকে বলছে, অনেক মারার পর হাঁটু কাটার পর তারপরে এখনো কলা কাটে না, কয়েক মরস না কেন, আমার ভিতরে একটা তাবিজ আছে, তাবিজটা না উঠুন পর্যন্ত আমি মরবো না, তাবিজটা ছিল এসি নেয়, পরে তাবিজ জন্য খুঁজছে উঠে বলছে, তখন অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওর কল্লাটা কেটে গেছে, কল্লাটা কেটে এগুলো সামনাসামনি, তারপরে এগুলোর একটা বস্তা বসে বস্তা বলে নিয়ে, পরেরটা হলো আমার শোনা কথা যারা নিছে তারা এগুলো পাতা মুড়ার ভিতরে নিয়ে, পাতা চিনেন?
না চিনি না, ওটা কি জিনিস?
পাতা হলো এক ধরনের ওগল পাতা বলে,
ওগল পাতা,
হ্যাঁ সেগুলো সাগরের পারে হয় এবং নদীর পারে হয়,
আচ্ছা
এগুলো ওই পাতা বন আছে ওখানে নিয়ে ওগুলো টুকরো টুকরো করছে রেখে, এগুলো হলো শোনা কথা, এগুলো আমি
মানে ওর শরীর পুরোটা টুকরো টুকরো করেছে,
হ্যাঁ টুকরো টুকরো করে এগুলো সব আস্তে আস্তে সাগরে ফেলে দিচ্ছে, এগুলো আমি শুনছি টুকরো করতে আর দেখিনি আমি,
ওর ফ্যামিলি জানতো না যখন এই কাজগুলো হচ্ছে, কেউ এগিয়ে আসেনি,
আসতে পারে না,
সাহসী করেনি নাকি?
সাহসী করেনি। তারপরে
সাদেকে কয় ছেলে মেয়ে ছিল?
সাদেকে তিনটা ছেলে ছিল, ছেলেগুলো ওর বাহিনী, কিন্তু ওই দিন উপস্থিত ছিল না এই কারণে। তারপর ছোট ছেলেটা আসবে, ওর আসলো আরেকটা ছোট ছেলে আছে আমার মতন ওই সময়, আমার
13 বছর বয়স
আমার মতন, ও মারার পরে ওদের বাসায় গেল, গিয়ে বলল তোরা আজ থেকে আমার সন্তান,
সেলিম
হ্যাঁ তোরা আমার সন্তান, আমি তোদেরকে ছেলের মতো বড় করবো, লালন পালন করবো। এ পর্যন্ত
ওরা কি বললো, ফ্যামিলির লোকজন কি বললো?
মেনে নিতে বাধ্য,
মেনে নিতে বাধ্য।
তারপর ওরা একটা কেস করলো ওর নামে, মানুষ কেস, এজেন্ট মানুষ,
সাদেকের পরিবার,
পরিবার
সাদেকের পরিবার একটা মার্ডার কেস করলো সেলিমের এগেনস্টে।
এর ভিতরে অনেক কেস আছে কিন্তু কোনো কেসে কাজে লাগাইতে পারে না, লাস্ট পর্যন্ত ওই কেসটায় ওনাকে অ্যারেস্ট করা হলো, ওনার 3 বছর জেল হলো, কেমনে কেমনে জেল হওয়ার পরে আবার ওরা যে আসলে আনলো,
কারা সুটি নিয়ে আসলো
এই ছেলে,
সাদেকের ছেলেরাই,
এই ছেলে ছোট ছেলেটা আমার সাথে অনেকদিন ছিল, আমার ভাই বলে ডাকতো, অনেকদিন ছিল, তারপরে কোথায় গেছে তাও জানি না। তারপর এমনিতেই আমি ওই মার্ডারটা দেখে আমি সাগরের ডাকাতি বন্ধ করে দিচ্ছি, একদিন ওরা আমার কাছে আসে, চল আজকে যাও, আমি না আমি যাবো না, তারপর ওরা কয় যে না আমি বুঝি না আমি যাবো না, আমি এই কাজ করবো না, কয় না এই কাজ করতেই হবে, যখন নামছে তখন করতেই হবে, কিন্তু আমি তো কোনো টাকা পয়সা নিই না ওদের কাছ থেকে, একটা টাকাও নেই, যা আনে ভাগ করে ওরা নেয়, ওরা খায়, ওদের কি লাগে না লাগে সব ওরা বোঝে, কিন্তু আমি নিই।
প্রিয় শ্রোতা, আমাদের বিরতির ঘন্টা বেজে গেছে, এ পর্যায়ে আমরা বিরতি নিতে চাই, আপনারা আজকে শুনছেন জাহিদের জীবনের অপ্রিয় সত্য এবং অপ্রিয় সত্যগুলো কোথায় গিয়ে দাঁড়াবে আমরা শেষ পর্যন্ত সেটা জানি না। আমরা অপরাধের কারণ দেখেছি, অপরাধের ভেতরে ঢুকে গিয়েছি এবং অপরাধের ফলাফলটাও আমরা দেখব। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব। সংবাদের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে ফিরে আসবো আমরা যাহা বলিব সত্য বলিবতে, জাহিদের অপ্রিয় সত্যের কাছে। এবং এই পর্যায়ে আপনারা যদি চলে আসতে চান আমাদের ফেসবুকে, দেখতে পারেন জাহিদের অপারেশনের সময়ে যে হাত কেটেছিল কিংবা চোখের বাম পাশে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোর ছবি দেওয়া আছে আমাদের ফেসবুকের ঠিকানায় www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আমাদের আজকে এক্সপার্ট প্যানেল থেকে সঙ্গে আছেন বিশেষজ্ঞ প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ ডক্টর তাজুল ইসলাম, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি আমাদেরকে লাইভ শুনছেন এবং একেবারে সত্য উদ্ঘাটনের শেষ পর্যায়ে গিয়ে তার মতামত আমরা আপনাদেরকে শোনাব। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব, প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। যাহা বলিব সত্য বলিবতে সঙ্গে আছি আমি আর জি কে বিয়া, এবং আমার সঙ্গে রয়েছে ভুল এবং অপরাধের জায়গাতে আমাদের বন্ধু জাহিদ। জাহিদ তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে স্বীকার করছে, এবং জাহিদকে যদি আপনারা দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আমরা জাহিদের কাছে যাচ্ছি। জাহিদ, ওকে, হ্যাঁ, তারপর কি হলো?
তারপর ওরা যখন আমাকে বলে না যেতে হবে, না যে উপায় নেই, তোরা মেরে ফেলবো, তো আমি কি করলাম, আমি আমাদের বাড়ি থেকে অনেক দূর চলে গেলাম। সংসারে থাকি এবং ওখান থেকে টাকা এনে বাড়িতে দিই না, এই কারণে জানতো না বেশিরভাগ। আর থাকতাম বাজারে, দিন হলে মার সাথে দেখা করে আসতাম, রাত্রে থাকতাম। ওনার তো জানে আমি দোকানে আছি, ওনারা মনে হয় এখনো জানে না, লাস্টে একটা অপারেশন জানতে পারে সম্ভবত।
তারপর কি করলেন?
তারপর আমি চলে গেলাম আমাদের বাড়ি থেকে অনেক দূর, যেটার নাম তজুমুদ্দি।
জি,
তজুমুদ্দি গিয়ে আমি একজনের নৌকায় সাগরে জেলের কাজ করি,
যাতে আপনাকে ধরতে না পারে।
ধরতে না পারে, জেলের কাজ করি মানে আমাদের এলাকা থেকে অনেক দূর। ওরা যে বাউন্ডারি আছে, ওদের বাউন্ডারির বাইরে গেলাম, ওখানে থাকতে এক মাঝি আছে আমাদের বড় ভাই বলে ডাকি আমি, আরে ওর নাম ফারুক। ওর একটা বোন আছে, এমনি কয়েকদিন থাকার পর ওরা মনে মনে সম্ভবত ভাবছে, যা কথার অনুসরণে বুঝলাম, কেউ আমাকে বলেনি, বুঝলাম যে ওই মেয়েটিকে আমার কাছে দিয়ে দিতে চায়
ওরা।
বয়স আমার তখন জেলের কাজ করতাম। ওরা যখন বলছে, আমি কিন্তু অনুভব করছি কিন্তু বুঝতে দেয়নি ওদেরকে যে আমি বুঝছি, বা ওরাও আমাকে বুঝতে দেয় না যে, কিন্তু ইঙ্গিতে আমি বুঝে গেছি যে দিতে চায়। এর ভিতরে ওখানে আমার একটা বন্ধু হয়ে গেছে একজনের সাথে, তার একটা বোন আছে। আমার মনে মনে ভাব, আমি ওই মেয়েটিকে বিয়ে করবো, আগে হোক আর পরে হোক, মনে ভাবলাম।
যে মেয়েটাকে আপনার সঙ্গে বিয়ে দিতে চাচ্ছে সেই মেয়েটাকে না,
না, আমার আরেকটা বন্ধু
ওখানে, তার বোনকে।
তার বোনকে আমি মনে মনে তাও বলতে দিই।
আচ্ছা,
তারপর এমনিতে এক দুই বছর হয়ে গেছে, আমার বয়স 15-16 ফিরে গেছে। একদিন হঠাৎ করে এমনি আমার মা বাবা আবার জানতে পারছে আমি উঠ জায়গায় আছি, তো আমার ছোট ভাইকে পাঠাইছে, যাও ওরে নিয়ে আসো, বাড়িতে থাকবে। আমি আসার সময় ওখান থেকে শুধু চারটা ইলিশ মাছ আনছি, বড় বড়,
আচ্ছা,
কেটে লবণ দিয়ে আনছি,
সমুদ্রের ইলিশ
মাছ, সমুদ্রের ইলিশ মাছ।
আচ্ছা,
আসার পর দেখি আমার ফুফু আমাদের বাড়িতে, আমার ফুফু, তো অনেকদিন পরে আসলাম, টাকা পয়সা কিছু আনিনি, শুধু মাছগুলো নিয়ে আসছি। তো একদিন থাকার পর আমারও বলে বাড়িতে যাবো, পুরান বাড়িতে, আমাদের পুরান বাড়ি আরেকটা আছে, আমার আব্বা গোসা করে সরে গিয়ে বাড়ি করছে আর কি, গড্ডারে নতুন করে আবার করতে হবে, বড় করতে হবে। আচ্ছা, চলো, এখন আমার দুটা ফ্রেন্ড আছে ফুরান, একটা নাম হলো ইব্রাহিম, একটা নাম হলো মঞ্জু, আর একটা নাম হলো ভুট্টু। তিনটা ভুট্টু বিয়ে করছে, ইব্রাহিম মঞ্জু বিয়ে করেনি। তো ওরা আমার সাথে যায়, আমি মনে করছি ঠিক, ওরা আমার সাথে হেল্প করবে, গ্যাস কাটবে, এই জন্য যাচ্ছে। বাড়ি গেলাম, তিন চার দিন হয়ে গেল, বাবারা জিজ্ঞেস করলাম কিভাবে গ্যাস কাটেন না কেন, বাবা বললো কাটবো, আসি অনেকদিন পর বাড়িতে একটু বেড়াই।
আচ্ছা,
তো চার দিন পর একদিন সন্ধ্যার সময় আমি বন্ধুদেরকে নিয়ে যখন বাড়িতে ঢুকছি, ফুফুদের বাড়িতে, কয়ে আজকে বাড়িতে দাওয়াত, ফুফুর বাড়িতে, তো দাওয়াত খেতে গেলাম। সন্ধ্যার সময় গেছি, যাই দেখি আমার এক চাচা কারির সাথে বিয়ের সাথে পড়ায় মানুষের, উনি বসে আছেন এবং ফুফুরা দুজন বসে আছেন।
আচ্ছা,
আমার বলে বন্ধুরা, বন্ধুরা জানতো আমার বলে নাই, বলে সালাম দিয়ে উড়ুক। তো আমি সবাই মুরব্বী হিসেবে সালাম দিয়ে উড়ে বসলাম, আমি মানুষকে ভাত দিয়ে খাবো এরকম মনে করছি। এখন ওরা এজেন্ট শুরু করছে, বিয়ের এজেন্টটা তো এখন বুঝি, প্রথম বুঝিনি, অমুকের বেটা অমুকের বেটি এইভাবে গ্রামের ছেলে বিয়ে পড়ায়, এখানেও পড়ায়।
মানে আপনি জানতেনই না আপনার বিয়ে হচ্ছে?
না,
আপনি মনে করছেন যে আপনাকে ভাত দিবে, ভাত খাবেন আপনি?
হ্যাঁ, দাওয়াত খেতে গেছি,
কিন্তু আলটিমেটলি আপনার বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে।
তারপর বিয়ে শুরু হয়ে গেল।
এটা কি আপনার বাবা মাই ম্যানেজ করেছে?
হ্যাঁ, বাবা মাই ম্যানেজ।
কেউ আপনাকে জানায় উনি কিছু?
জানায় উনি, আমার বন্ধুরা জানতো কিন্তু আমরা জানাই।
মানে আপনাকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে আপনাকে বিয়ে দেওয়ার জন্য? মেয়েটাকে?
মেয়েটা হলো আমার ফুফাতো বোন।
আপন ফুফাতো বোন?
আপন ফুফাতো বোন।
ফুফুরও বেড়াতে এসছে? ওকে। ফুফাতো বোনের বয়স কত ছিল তখন?
ও এক বছর ছোট আমার।
আপনার বয়স তখন কত?
আমার বয়স তখন হলো 16 আর 15।
15।
তারপর যখন কবুল করতে বলছে, আমি তো ওই সময় নতুন অবস্থা, আরো যৌবন আরো পুরো ইয়ে, আমি চিন্তা করবো দিশা ভাই না কি করবো না করবো। ওরা বলতেছে যে কবুল বলো। তো বিয়ের জন্য একটু আবার আগ্রহ হয়ে গেলাম ওই মুহূর্তে, যাক বিয়ে হবে, বিয়েটা যে কি জিনিস এটা তো পরে টের পাবে। তো প্রথমে আমি বলতাম না যে বিয়ে করলে কি হবে, আমি তাহলে আমার যদি কেউ এই সমস্ত জ্ঞান দিত যে বিয়ে করিস না, আমি বিয়ে করতাম না এত তাড়াতাড়ি।
আপনি ওই সময়টাতে কি ফিল করছিলেন?
জি, আমি তাড়াতাড়ি বিয়ে করতেছি, আমার হঠাৎ বিয়ে দিতেছে, আমি বিয়ে করব, কেমন একটা চাঙ্গা হয়ে গেলাম।
মানে
বিয়ের জন্য?
বিয়ের জন্য একটা চাঙ্গা হয়ে গেলাম, করেই ফেলি,
করেই ফেলি।
ওকে,
বিয়ে করলাম, কবুল করলাম।
আপনি তো বলছিলেন যে আপনি একটা মেয়েকে পছন্দ করেন।
হ্যাঁ, ওগুলো আর
মাথায় কাজ করে নাই,
মাথায় কাজ করে নাই। এমনি মেয়েটা আছে, সে আমাকে দুটো তিনটে সিটি দিছে, সিটিগুলো আসলো আমার ওয়াইফ জানতো।
আচ্ছা, তো বিয়ে করে ফেললেন, তারপর
করে ফেললাম। তারপর
আপনার ওয়াইফ জানতো যে আপনাকে সে বিয়ে করতে চাচ্ছে নাকি আপনার মধ্যে সে থাম করে?
সম্ভবত সে জানতো, আমার অনুভব সে জানতো, কিন্তু আমি জানি। আমি বিয়ের পরের রাত্র খানা দানা শেষ হয়ে গেল, বিয়ের আয়োজন আমার কাবিন করে নাই কোনো,
আমার খেতে পারলেন আপনি শেষ পর্যন্ত বিয়ের ভাত?
বিয়ের ভাত আমার কাবিন হয়নি,
কাবিন হয়নি, মৌলভি পড়িয়েছে।
হ্যাঁ, 10,000 টাকা দেড় মহরে আমার বিয়ে হয়েছে। এটা হলো আগেপুরের মানুষের বলে বিশ্বাস করে বিয়ে হয় কাবিন ছাড়া, ওই বিশ্বাসের বিয়েটাই আমার হয়েছে। যাই হোক, বিয়ের পর রাত্র 3টা বাজে আমার বাসর করে ওদের বাড়িতেই দিল। দেওয়ার পর
ওদের বাড়ি মানে কার বাড়ি?
এই আমার ফুফুর বাড়ি।
ফুফুর
বাড়ি আমাদের পুরন বাড়ি একেবারে, ওরা আমাদের জায়গায় থাকে।
আচ্ছা আচ্ছা,
ওদেরও অনেক জায়গা সম্পত্তি আছে কিন্তু ওরা ওখানে পাত্তা পাচ্ছে না।
আচ্ছা, যাই হোক, তারপর?
তারপর বিয়ে হলো, 3টা বাজে আমার বড় একটা ভাড়া আছে নূর ইসলাম, ওনাকে বললাম, ওই আমার দোস্ত বন্ধু যারা আছে ওরা বললো যে কিরে, ওই আমার ভাড়ারে বললো আজকে বাসা করে দিতে হবে। তো আমিও মনে হলো ভাবলো ঠিক আছে, বিয়ে হয়েছে, আজকে বাসা করে দিতে হবে আমাকে। তো আমার ভাড়া সব আয়োজন করে, রাত 3টা বাজে আমাকে যখন বাসা করে দেয়, দেওয়ার পর বাসা করে নামাজ, 2 রাকাত নফল নামাজ পড়তে আমার শিখিয়ে দিয়েছে একজনে, আমার দাদি, মিষ্টি খাওয়ানো, পান খাওয়ানো, কি দিতে হবে। আমি ওনাকে খালি 20 টাকা দিয়েছি,
মানে আপনার বউকে
মুখ দেখে 20 টাকা দিয়েছিলাম।
ওই সময় টাকা দিতে হয়?
টাকা দিতে
মানে আপনাকে লোকজন
টাকা দেয়, স্বর্ণ দেয়, যে যা পারে ঘড়ি দেয়,
ওটা দিতে হয় নাকি?
দিতে হয়।
ওকে, ব্যাচেলার ছেলেগুলো যারা আছে বিয়ে করেনি তারা জেনে গেল আপনার কাছ থেকে। ওকে, ফাইন। তারপর?
তারপর 20 টাকা দিলাম, দেওয়ার পর 2 রাকাত নামাজ টামাজ করে সব চলে গেল, এখন একা ও আর আমি। ওনাকে আমি অনেক কথা জিজ্ঞেস করলাম বাসা করে, উনি আমার কোনো কথার উত্তর দেয় না।
কি কথা জিজ্ঞেস করেছিলেন?
জিজ্ঞেস করছি যে তুমি খুব সুন্দর।
ওকে, বাই দ্য ওয়ে, দিস ইজ ভেরি পার্সোনাল, নট নেসেসারি, আমাদের গল্পের জন্য এগুলো প্রয়োজন নাই। ওকে, তারপর?
তারপর ও আমার সাথে কথা বলে না, না বলার পরে আমি ওদের বাড়ি থেকে আমাকে একটা লুঙ্গি দিয়েছিল, একটা পাঞ্জাবি, এক জোড়া জুতো ওই দিনে। তো ওই লুঙ্গিটা ধোয়াও হয়নি, নতুন অবস্থায় আমি পরে ফেলি, পরে আমাকে বাসা করে দিছে। তো অনেকক্ষণ কথা বলার পর প্রায় 3:30 বাজে, আধা ঘন্টার বেশি কথা বললাম, ও আমার কোনো কথার উত্তর দেয় না মতে। আমি একটু রাগ করলাম, ওর সাথে রাগ করে চলে আসছি যে আমি চলে যাবো, তুমি আমার সাথে কথা বলো না, আমি এখানে থাকি কি করবো। আমি হঠাৎ উঠতে গেছি, ও আমার লুঙ্গিটা ধরছে মতে, আমার লুঙ্গিটা হঠাৎ ছুটে গেছে। আমি তাড়াতাড়ি নুমিটা আবার গুছিয়ে ফেললাম, তো আমারে বলছে চলো বাইরে যাবো।
বেটার আপনি কথার জবাব তার কাছ থেকে না চান, কারণ অবস্থা তৈরি হয়ে যাবে। ওকে,
তারপর বাইরে গেলাম, বাইরে গিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি আমার সাথে কথা বলো না কেন, কি হয়েছে আমার, এতগুলো কথা বললাম তুমি আমার একটা কথার উত্তর দিলে না, আমি আপনার কোনো কথাই শুনিনি, বুঝিনি, এমন টাইমে আজান দিস। আজান দেওয়ার পর আচ্ছা আমি ওনাকে বললাম, ওর কপালে একটা কিস ছিল, বললাম যে তুমি আমরা বাসর হয়নি এই কথাটা তুমি কাউকে বুঝতে দিও না, তুমি গোসল করে নিও, আমি গোসল করবো যেন আমার বন্ধু ওরা সবাই বুঝতে পারে আমাদের বাসর হয়েছে। ও কি করছে, ও গোসল না করে শুয়ে আছে, আমিও গোসল না করে শুয়ে আছি, কারণ আমাদের কিছু হয়নি। আমার বন্ধুরা আমার চুল হাতিয়ে বলে এভাবে কি তোর চুল শুকনো কেন, আমি শুকনো থাকবো না, তুই ভিজে থাকবো নাকি, না তোদের কিছু হয়নি, আমি না কিছু হয়নি। আচ্ছা সকালে আমি ওর সাথে গেলাম, দেখা হল, কোনো কথা বললো না, তো অনেক চেষ্টা করি কথা বলার জন্য, ও আমার দেখলে লাগে ভয় পায়, দৌড় মারে চলে যায় আরেক জায়গায়।
আপনার ওয়াইফ? ওয়াইফ
তো রুমের ভিতরে ঢুকছি, আরে ও আমার দিকে দুধ মারছে, আমি ঠ্যাং মারছি, আরে আমার ঠ্যাংয়ের সাথে বাড়ি খেয়ে উপরে পড়ছে, দুম ঘুরে পড়ছে, মাটির ঘর আছে তো ফাঁকা ঘর হলে খুবই ব্যথা হতো পড়ছে। এমন টাইমে আমার ফুগু আসছে, ফুগু আসছে কয় কি হয়েছে, আমি না কিছু হ্যাঁ তুই, ও চলে গেছে, এখন আমি আছি, ফুগু চলে গেছে। দুদিন পরে আমি আব্বার বললাম যে আব্বা আমি চলে যাবো বাড়ি, ও আব্বার বলছে যে আব্বা গাছ কাটতে নামছেন, গাছ তো কাটা হয়নি, আমি চলে যাবো। কবে আচ্ছা ঠিক আছে কালকে যাই, তো কালকে উনি আমার কালু রিক্সা দিয়ে ঠিক করে দিল, বললো যে নিয়ে যাও। তো আমার কালু আমাদের দুজনকে রিক্সা দিয়ে নিয়ে ওই যে আমাদের বাড়িতে যেতে একটা নৌকা ভাড়ানো লাগে, ওই নৌকাটার পারে নিয়ে নামে দিয়েছে, এখন নৌকা কোলো করে ওনাকে উঠান লাগবো। আমি বলছি ইয়ে করো, এখন তো কোলো করে নেওয়ার মতো কেউ নেই, আমি ছাড়া আমি তোমাকে কোলো করে নিয়ে দিচ্ছি। তারপর নিয়ে গেলাম, নিয়ে নৌকার সাইডে একটা দুরুম করে বসাইছি, আর দুঃখ হয়েছে বেশি কথা হয়েছে। তারপর এমনি করে ওই আমার বন্ধু দিয়ে হেঁটে আসতেছে, আমি রিক্সা দিয়ে চলে আসলাম, আর আমার আব্বার ফ্রেন্ড আছে দুটা তিনটা, ওরাও আসলো, আব্বাই ওদেরকে নৌকায় তুলে দিয়ে আব্বা চলে গেছে, আবার আব্বাই আসেনি আমার সাথে। এভাবে আমরা চলে যাচ্ছি সাগরের মাঝখানে, যাওয়ার পর সাগরটা বেশি বড় না, ওই সময় 2.5 কিলো ছিল, এখন বর্তমানে মনে হয় 7 কিলোর উপরে হবে, বেশি হবে, নদীর ভেঙ্গে বলা বড় করে। আমি দেখতেছি একটা ইলিশ মাছ সাগরের ভিতরে ভেসে যাচ্ছে, মরা ভেসে যাচ্ছে, তো আমি মাছটা দেখে লাভ দিচ্ছি। মাছটা দেখে লাভ দেওয়ার পর ওরা মনে করছে আমি কি নিয়ে রাগ করে লাভ দিছি, নদীতে পড়ে গেছি।
আচ্ছা আচ্ছা,
তুই আমার বন্ধু দুইটা দিনে ওরাও প্রস্তুত নিচ্ছে, আমিও তরাতরি মাছটা ধরে এমনি আলগাইছি, আলগানোর পর ওরা মনে করছে যে মাছ মাছের জন্য লাভ দিচ্ছে ঠিক, এই জন্য ওরা নামে নেয়। তো পরে নৌকা ঘুরে আমাকে উঠালো, তো আমার বাবার বন্ধু হলো নৌকার মাঝিটা, উনি আমাকে অনেক মশাই করে বাদ টেমি করছে ওই সময়, উনি অনেক ধরনের কথা বলছে মাছ দিয়ে, যাই হোক মাছ নিয়ে বাদ গেলাম। একটু নরম হয়ে গেলে ওটাকে একদম ভুনা করতে হবে, ভুনা করলে ওটা সেরকম একটা টেস্টি।
মরা ইলিশ মানে কি, এটা তো রোগ ঠোক হয়েও মরতে পারে,
না না এটা জাল থেকে,
জাল থেকে ছুটে গিয়ে মরে যায়। ওকে,
ওই মাছটা খুব একটা মজার মাছ। যাই হোক, প্রথম বিয়ে করলাম, বউ নিয়ে বাড়ি গেলাম, বাড়িতে বউ নিয়ে যাওয়ার পর 3 মাস হয়ে গেল, 3 মাসের ভিতরে বউ আমার সাথে কেন জানি একটা কথা কম, বা স্বামী স্ত্রীর যে একটা মিল এটা কম, তা আমি কিছু জিজ্ঞেস করলে বলতো না। এমনি করে হঠাৎ একদিন 3 মাস পর আমি বললাম, আমার একটা ফ্রেন্ড আছে ইব্রাহিম, ইব্রাহিমের বললাম যে আমি চট্টগ্রাম চলে যাবো, এই ব্যাপার তোর ভাবি আমার সাথে রিলেশন করে না, কথা একটু কম কয়, যা স্বামী স্ত্রীর ভিতরে ও আমার কি, আমার ভিতর কি ফাইনে না কি, আমি কিছু করতে পারি না, আমার কাছে কিছু বলো না, তবে আমি কিন্তু চট্টগ্রাম চলে যাবো, তুই বলিস না। ও ঠিক আছে বলো না, ও আমি দুপুর টাইমে কথাটা বলছি, ও সন্ধ্যার টাইমে কথাটা বাবিকে বলে দিচ্ছি, আমার বউকে বলে দেওয়ার পর ওই দিন রাত্রে আমি বাজার থেকে একটু দেরি করে যাই।
চিটাগাং আপনি কেন যাবেন?
এটা মানে একটা রাগ উঠতো আর কি, আমাদের ওখানে
মানে রাগ উঠলে চিটাগাং চলে যেত।
তারপর রাত্রে আমি প্রায় 11:30-12 দিকে আসতেছি, আমি আবার বাজার থেকে যাইতে সময় গান গান গেতে গেতে যাইতাম, অনেক রঙের গ্রাম অঞ্চলের গান নিজে নিজে গাইতাম, আজকে যাই দেখি বাসা আমার অন্যরকম সেন্স, ওয়াইফের দিক দিয়েও সেন্স আছে কিরকম, গেছি আর সে আমাকে জোরে টোরে ধরে কথা বলে হাসি খুশি, আমি তো বুঝলাম না কি ব্যাপার, কয় না বাবা এমনি, এই সেদিন হলো তার সাথে আমার
স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হয়,
এই সম্পর্কটা
এটা কি 3 মাসই প্রথম?
প্রথম না হয়েছে, কিন্তু
আপনি ওইভাবে নিচের জায়গাতে মনের মিল হয়নি?
যাক, আমি চিটাং দেওয়ার কথা ওই রাতে বলে গেছি। এখন আমাদের ফ্যামিলি বিয়ে তো করছি, ফ্যামিলি চলে খুব কষ্টে। কষ্টে চলার পর আমার বাবা যা রয়েছে করে ওতে হয় না। তারপর আমার যে সম্পর্কে যে চাচা সলেমান, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক, একদিন আসে। ওর সাথে আমার আগের কোনো সম্পর্ক না, একদিন হঠাৎ আমাদের বাজারে যেতে আমাদের বাড়িটা হলো পথের ডাকে, তেমনি দেখা হইতে হইতে কথাবার্তা হইতে হইতে ওনাকে আমি আঙ্কেল ডাকি, এমনি আমার বাতি যায়। একদিন বলে, বাতি চল আমরা একটু কাজ করবো, বসে থেকে লাভ কি, অভাবের সংসার, তুই চল আমরা ভোর রাত্রে চলে যাবো মাটি কাটতে, আবার নটা দশটা করে চলে আসবো, 50 টাকা করে দিবে। ওই সময় 50 টাকার অনেক মূল্য। যাক, এভাবে ওর সাথে আমি অনেকদিন বাড়ি কাজ করি। উনি আমার জন্য অনেক কষ্ট করছেন, উনি এখন কোথায় আছেন তাও জানি না, আর FM মনে হয় শোনে না, শুনলে যদি শোনে তাহলে উনি যেন আমার ক্ষমা করে দেয়।
আচ্ছা, ক্ষমার বিষয়গুলো নিয়ে আমরা আসতে চাই একের পর এক।
তারপর ওনার সাথে অনেকদিন কাম করলাম, এর ভিতরে বাড়ি থেকে 1500 টাকা আমি চুরি করছি।
আমার বাড়ি থেকে 1500 টাকা চুরি করলেন? এর ভিতরে
চুরি করছি, কিন্তু ওই আমার বাড়িতে মাও আছে, বাবাও আছে, ছোট ভাই আছে, বোন আছে, সবাই আছে। আমি 1500 টাকা চুরি করে ঢাকা চলে আসি। এই ঢাকায়
কেন চলে আসেন 1500 টাকা চুরি করে?
চুরি করছি, এমনি কেন জানি চুরি করছি, কেন নিয়ে আসলাম তাও জানি না। তারপর কি করলাম, দুদিন থাকার পর আমার ওয়াইফের জন্য 140 টাকা দিয়ে একটা শাড়ি কিনছি। ওই সময়
140 টাকা দিয়ে?
40 টাকা।
কত সাল মনে আছে?
সালটা হবে 98,
1998 সালে। ওকে,
তারপর 98 বা 99 এর ভিতর
এক্সাক্ট সাল হতে হবে এমন কোনো কথা নেই, 98 99 মানে ওই সময়টাতে, কোনো সমস্যা নেই। তারপর
ওই শাড়িটা বোর এখন আছে, প্রথম শাড়ি কিনে আমার জীবনের
প্রথম শাড়ি কিনলেন, ঠিক আছে।
তারপর আর আমি কিছু পুরান শার্ট কিনছি ওই নিয়ে বিক্রি করবো। আমাদের অংশ সমস্যা খুব
কিনেছেন,
পুরান শার্ট,
পুরান শার্ট আপনি আপনার এলাকাতে বিক্রি করবেন?
বিক্রি করবো। তো ওই শার্টগুলো খুব সুন্দর আছিল, আমি কিনে নেওয়ার পরে আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই নিয়ে গেছে, কেউ আমাদের টাকা দিয়েছে।
আচ্ছা আচ্ছা,
আমার এগুলো শেষ। এখন মায় আমাকে অনেক টাকা করছে, এগুলো টাকা নিয়ে কি করছিস, তুই বলছি খরচ করে নিস। আবার কোন রকম জীবন চলে, কোনো রকম কাজ করি, কাজ করতে মাড়ি খেলা, এই টুকটাক কাজ করতে করতে বাজারে বসে থাকি। হঠাৎ একদিন আমার এক ফ্রেন্ড এসে খবর দিল আমারে, কয় যে একটা দোকানে চাকরি আছে, তুই চাকরি করবি? আমি বলছি কি করবে না, আমি সেই খারাপ মানুষ, আমার চাকরি দিব কেউ, ওর নাম ইউসুফ, ও এখন মনে চট্টগ্রাম আছে। তুই কয় যদি তুই খরচ করবি নি সেটা বল। আমি ঠিক আছে করবো, কার দোকান? কয় ওই নুরুলকের দোকান, ওর দোকানে। আচ্ছা তুই দেখ কথা বল, বেতন 900 টাকা, কথাবার্তি হলো, রাত্রে সকালে জয়েন হয়ে গেলাম। জয়েন হয়ে যাওয়ার পর একদিন ফার্স্ট দিন আর বাড়িতে যাইনি, রাত্রে হয়ে গেছে, ওর একটা মেয়ে আছে, বয়স মনে হয় 12 হবে। আমি শুয়ে আছি দোকানে, ও আমার পাশে দিয়ে যায়, দিয়ে সামনের দরজা খুলছে, আর আমি লাফিয়ে উঠে বললাম কে? কয় আমি শিল্পী, ওর নাম শিল্পী। তো তুই এত রাতে? ও আমার মামা ডাকে, আমি ভাবনি ডাকি। এত রাতে কেন? কয় ভালো লাগে না, বাইরে যত্ন রাখতে একটু দেখি। আচ্ছা, ঘুরে গেলে আবার
কার মেয়ে ছিল উনি? উনি কার মেয়ে ছিল?
উনি ছিল, আমি যে দোকানে চাকরি নিছি ফার্স্ট চাকরি, ওনার মেয়ে,
ওনার মেয়ে ছিল। ওকে, নাম ছিল শিউলি,
শিল্পী,
শিল্পী।
তারপর ও আরেকবার বাইরে এলো, আবার আমি সাথে জিজ্ঞেস করলাম কি হয়েছে, আমার তো ভালো লাগে না। আরেকবার লাস্ট এখন আর যায় না, এখন আমার পাশে মানে বসে আছে, আমি তাড়াতাড়ি যা, এই সমস্ত পিয়ানো বসে থাকস, তোর আব্বা আমা দেখলে কি হবে জানাস, তো অনেক বুঝিয়ে দিয়ে পাঠিয়ে দিছি। পরের দিন ঠিক একই অবস্থা, আমার অনেক ফাদা ধরে ধরার পর এভাবে ওর সাথে আমার ইয়ে হয়ে গেল আর কি,
শারীরিক সম্পর্ক হয়ে গেল। উনি অবিবাহিত ছিলেন?
তো আমি আবার মাঝে মাঝে বাড়িতে যেতাম, আর যেদিন দোকানে থাকতাম এদিনই ও আমার কাছে আসতো। তারপর এভাবে এক বছর হয়ে গেল, এক চাকরির বয়স এক বছরে।
আপনি কি কাজটা করলেন, আপনার বউ সেটা জানতো
না? ওই সময় জানতো না, আর এই এই ঘটনা বউ জানে না। আমি দোকানে থাকি যখন, আর একটা মেয়ে আসতো ফাদার করতে দোকানে, ওর নাম মিনু, ও এখন অনেক বড় হয়েছে, মানে বিয়ে শাদী হয়েছে। ও আমার কি জানি বলছে, আর আমি একটা কি কথা বলছি, আর ও আমার একটা গালি দিচ্ছে। ওর মামার সাথে আমার সাথে একটা সম্পর্ক আছে ভাইয়ালা, আমি কিন্তু জানতাম না ও তার ভাগ্নি। তারপর এমনিতে একদিন ওর বাড়িতে গেলাম রোজারি দিয়ে, গেছি, ও বললো, আমি ওটা দেখে অবাক, কি তুই কো তো আমার ভাগ্নি, এই অবস্থা করেছে হলো। তারপর ও যখন আমার কাজ দিয়েছে, আমার মনে মনে একটা খুব রয়ে গেলো যে ওর আমি, ওর বয়স তখন 14 হবে। তারপর ও একদিন চিটাং চলে গেলো, বললো যে আমার ভাগ্নি যাবে দোকানে, বাজার সাজার যা লাগে তুই দিস, বাকি খাইত দোকান থেকে।
আচ্ছা,
তারপর ও একদিন দোকানে গেলো, ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, মিটিং মিটিয়ে হাসে, আমি হাসি। তো আমার বলে যে আপনার সাথে আমার কিছু কথা আছে, আমি তোমার সাথে আমার কিছু কথা আছে। তো আজকে রাতে আমি দোকান বন্ধ করে যাওয়ার সময় তোমাদের বাড়ি দিয়ে যাবো, তুমি ঘুম যাইও না, আমি গেলে তুমি দরজা খুলে বেরিয়ে আসো। তো দরজা খুলে না, ও এক জায়গায় শুয়েছে, বলছে এক জায়গায় থাকবে, গিয়েছিল আরেক জায়গায়, মানে এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গায় ওর মামি শুয়ে আছে, এই জায়গায় শুয়েছে। আমি আমার বেড়ার ফাঁকি দিয়ে ওর মামির একটা গুঁতে দিছি, আমি মনে করছি ও বেড়ার ফাঁকি দিয়ে বাঁশের টনি আছে না, টনি দিয়ে একটা গুঁতে দিছি, আমি মনে করছি ও তো ওর মামি চিকু দিয়ে উঠছে, বলে উফ কি জানি কামড় দিছে। আমি ও তো মামি তাহলে দিয়ে যে টর্চ লাইট আছিল, টর্চ লাইট মাফলার শীতে মাফলার বেশ ফেস আছে, মাফলার দিয়ে ফেসে ছোট্ট করে একটা ফরমাস খেয়ে দেখি যে মেয়েটা হয়ে যাবে। আমি ওরে গুছা দিছি জোরে গুসায় গুছা দিছি, কারণ মামি আমি বাইরে যাবো, কয় যা তুই একা, আমি যাবো না তুই যা, ও বাইরে যাচ্ছে, আসছে আর ওর সাথে আমার। ও আমারে বলে কয় আপনার তো ওয়াইফ আছে, আপনি এখানে কেন আসছেন? আমি বলি ওয়াইফ আছে, তুমি তো বলছো আমার আসার জন্য। আমার কিন্তু মনের ভিতরে ওই সময় এত ইয়ে জমে না। তারপর আমি ওর সাথে ও এই সমস্ত বলে আমার সাথে বলে, আর যে ইয়েটা আছে এটা খোলে নিজে নিজে, আমি ধরার মাত্র দেখি যে এটা খুলে আসছে, অলরেডি খোলা। যাক ওর সাথে রিলেশন হলো, হওয়ার পর আমি বাসায় গেছি আর আমার ওয়াইফ আমাকে ধরে ফেলছে যে আপনি ওখান থেকে আসছেন।
কোনখান থেকে?
এই মেয়েটির কাছ থেকে।
এই মেয়েটি সম্পর্কে সে কিভাবে জানতো?
সে জানতো, মেয়েটি আমাদের বাসা যেত, বাসার পাশে দেখতো, মানে ও আমার সাথে কথাবার্তা বলতো, ভাইয়া ভাইয়া করে কথা বলতো। আমার ওয়াইফ কিন্তু ওই সময় মাইন্ড করতো না, যেদিন রাত্রে আমি ওর কাছ থেকে আসি সেদিনই ঠিক মাইন্ড করছে যে।
কিভাবে বুঝলো আপনার ওয়াইফ?
ওয়াইফ আমি আসতে একটু দেরি হয়ে গেছে, রাতে ওই সময় তিনটা বাজে, এই জন্য ভোর ঘুম আসে না। আমাদের ওই চরের ঘর তো বেড়ার ফাঁকে দিয়ে ওই ঘরটা দেখা যায় স্পষ্ট। আমার সব বলছে আমি অনেক বললাম ওর কাছে, বউ মানল না, ও যাই হোক এটা নিয়ে আমার সাথে অনেক কিছুই করলো, অনেক কিছু বলতে এমনি কোনো বড় আকারে কিছু জানি, নিজে নিজে আমার সাথে একটু গোসার উপর হইল। এর আগে আমার মেয়েটা হলো, একটা মেয়ে হলো,
এই ঘটনার আগে আপনার একটা মেয়ে হয়ে গেল,
মেয়ে হয়ে গেল। তারপর হঠাৎ দোকানের চাকরিটা যখন ছেড়ে দিই এক বছর পর, চাকরি ছেড়ে দেওয়ার পর আমি আর কোনো কাজ পাই না। আমি আবার কয়েকদিন বাড়িতে ছিলাম, বাড়িতে থাকার পর দেখি আমার আব্বার ২৪,০০০ টাকা আছে ক্যাশ একটা জায়গায় রাখছে। আমি দেখি আমি ওই টাকাগুলো আবার টাকা চলে আসছি,
২৪,০০০ টাকা নিয়ে টাকা চলে আসলেন,
চলে আসলেন।
আপনার বাবার ২৪,০০০ টাকা মানে বুঝেন কত কষ্টের টাকা?
কষ্টের টাকা এখন বুঝি, ওই সময় বুঝতাম না। তারপর ২৪,০০০ টাকা নিয়ে যখন চলে আসছি ঢাকা, ছয় দিন আসলাম আমি বোর্ডিং এ, আমি কোনো জায়গা চিনতাম না, আমি গাড়ি গাড়ি ঘুরতাম, এই জায়গা থেকে ওই জায়গা যেতাম, একটা বোর্ডিং দেখতাম, ওখানে রাত্রে থাকতাম, হোটেলে ভাত খেতাম। ছয় দিন ছিলাম, ছয় দিনে গিয়ে দেখতেছি আমার ৮০,০০০ টাকা ক্যাশ আছে।
ছয় দিনে আপনার ১৮,০০০ টাকা শেষ?
৬,০০০ টাকা ক্যাশ আছে।
এই ১৮,০০০ টাকা শেষ মানে তো আপনি তাহলে কি করলেন এত টাকা দিয়ে ছয় দিনে?
খাওয়া গাড়ি ভাড়া আর এই কিভাবে যে খরচ হয়ে গেল ছয়টা দিনে আমার ১৮,০০০ টাকা। সেরকম কোনো খারাপ উদ্দেশ্য হয়নি, আমি আসছি একটা চাকরি করতে ঢাকা শহর, মনে মনে একটা টার্গেট যে আমি একটা চাকরি নেবো, এই টাকাগুলো টাকা পর্যন্ত আমি একটা চাকরি খুঁজবো। তো যখন ৬,০০০ টাকা দেখি আসছে আমার কাছে, এমন চিন্তা করি না ঢাকা তো আমার কোনো চাকরি হবে না, টাকাগুলো শেষ হলে আমার অবস্থা হবে, আমি কিন্তু আর বাড়িতে যেতে পারবো না, ওয়াইফ আমার বাড়িতে আসে, বাড়িতে যেতে পারবো না, আব্বা আমার মারবো, আব্বার ভয়ে। এর পিছে আমার একটু কথা রয়ে গেছে, কথাটা হলো ওই আমার আব্বার অসহায় হয়ে গেছে, সব শেষ হয়ে গেল। এরপরে আমার বাজারের যখন ঘরটা আসছে সময় আমাদের একটা সমিতি করছে, ওরা সমিতি করে সমিতি থেকে একটা জেনারেটর কিনছে, জেনারেটর কিনে এটাকে দোকানে দোকানে দিয়েছে, ওই দোকানের টাকা কালেকশন করে মাঝে মাঝে আমার আব্বা আর ওই লাইট
করে।
হঠাৎ একদিন আমার আব্বা যাবে তাবলিকে, যাবে তাবলিকে গেল, কয় আমি চলে যাই জেনারেটর চালাবি আর টাকা খরচ করবি, দরকার হলে কাজকাম করবি আর জেনারেটর চালাবি। তো আমি মাঝে মাঝে মাড়ি গেলা গাছ করতাম, জেনারেটর চালাইতাম দিনে মাড়ি গেলা গাছ আর রাতে জেনারেটর চালাইতাম। তো জেনারেটরের কিছু টাকা আমি চুরি করতাম, টাকার যেগুলো টাকাগুলো কালেকশন করতাম ওগুলো থেকে কিছু টাকা চুরি করতাম। কিরকম যেমন চারটা লাইট, একটা লাইটের পিছিয়ে ৬ টাকা করে আসে, ৪২৪ টাকা চুরি করতাম ডেলি। এমনিতে অনেক হয়তো কোনোদিন চারটা, কোনোদিন ৫টা, কোনোদিন ৩টা, যেন ওরা বলতে না পারে আমি এটা চালাকি করতাম। আর এইভাবে আমি আমার যে প্রধান শিক্ষক ছিল কবির, ওর সাথে আমি তাস খেলায় লিপ্ত হয়েছি। আমার আব্বা যাওয়ার পর
প্রধান শিক্ষকের সঙ্গে আপনি তাস খেলতেছেন? প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক
কবির, কবির স্যারের সাথে তাস খেলতে জেনারেটরের এক ড্রাম এক ব্যারেল তেল আছিল, ওই তেলগুলো বিক্রি করে ফেলছি 700 টাকা, ওটার দাম আছে 2000 টাকা।
এটা হচ্ছে আপনি যখন 24,000 টাকা চুরি করলেন তার আগের ঘটনা?
তার অল্প কিছুদিন আগের কথা। আমার আব্বা বাড়িতে আসছে, আসবে, আমি টাকাগুলো লইয়া চুরি করে যাইতেছি, এর অল্প দিন আগের কথা। এখন বাবারে আমি যখন তেলগুলো বেচছি, এর পরের দিন ই করলো ওরা, মানে সময়তে লোক আছে না, ওরা বলছে কি এত দোকান টাকা কম ওঠে কেন, 24 টাকা ওই সময় অনেক টাকা, এত কম ওঠে কেন। তো একদিন ওরা আমাদের ধরে ফেলছে আমার চুরি, ধরে রাত্রে আমি দেখছি, পরের দিন সকালে আব্বা আসতেছে বাড়িতে, আমি ওই টাকাগুলো দেখছি, টাকাগুলো দেখিয়া টাকাগুলো নিয়ে চলে এসছি। আচ্ছা, আসার পর যখন আর 6,000 টাকা আছে, ঘুরতে 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 আরো 5,000 টাকা গেছি, আর 4,000 গেছে, আর 2,000 আছে। আমি এখন মনে মনে ভাবি আমি সিটাং চলে যাবো। সিটাং জানি আমাদের এলাকার অনেক মানুষ আছে, কিন্তু কে করতে তাই ঠিকানা জানি না কোথায় আছে।
This track was downloaded from FusionBD.com.
বলে কিন্তু আমি চিনি না, বলে কথা বলে চিনি না। তুই কদ্দূর হাঁটতে হাঁটতে দেখি যে আমার ভাবির কণ্ঠ শোনা যায়, কিন্তু আমি অচিনা কথা হাঁটতেছি, রোডের সাইডে ভাবির কণ্ঠ শোনা যাচ্ছে।
ভাবি মানে আপনার বড় ভাই?
বড় ভাইয়ের ওয়াইফ।
ওকে,
সেটা নিয়ে আসছে, ওই যে মাইক দি স্যার বলে সেটা চলে আসছে। এই এখন আমি আর একটু ভালো করে শুনতেছি, দেখি না ঠিক ভাবি। এখন পাশে একটা মুড়ি দোকান আছে, আমি দোকানদারে জিজ্ঞেস করলাম যে এখানে জাকির নামে কেউ থাকে নাকি, বলার কথা জাকিরের পাশে ওইটা। আমি একটু সাহস করে ভিতরে ঢুকে গেলাম, ঢুকে গেছি, আর ভাবি আমার দিকে তো অনেকদিন পরে কান্না, এভাবে চলতেছি
কান্না কেন,
অনেকদিন পরে দেখা হলো। তো আমি ওখানে গিয়ে যাই, দেখি আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ, কাজ নেই, যে ওখানে যাইতে যেতে আলা ছিল 970 টাকা। তো চালের কেজি আছিল ওই সময় 10 টাকা, না জানি 9 টাকা। তো আমি এখন চাল কিনছি, কিনে এগুলো খাই, আর ঘুরতে ঘুরতে একটা চাকরি ঢুকাই, চাকরি ফাইনি ফোন লাগে, পরিচিত কেউ না থাকলে তো কি কারে কি চাকরি দিব। তো একটা চাকরি পেলাম একটা সমিতির অফিসে, 1500 টাকা বেতন। আমি 15 দিন চাকরি করার পরে ওদের কথাবার্তি আমার ভালো লাগে না, আমি দেন আমি চাকরি করবো না, আমরা অন্য লোক চাই না। তো 15 দিন বেতন দিয়ে আমার কাছে ঠিক আছে যান। পরের দিন আমি যাই গিয়ে আমার ভাইয়ের সাথে, আমার এক ভাই আছে ভাইয়ের সাথে রাজের কাজে, যাওয়ার পর ওর সাথে আমি কাজ করছি একদিন, আমার 100 টাকা দিয়ে মোট 3 দিন কাজ করছি, 300 টাকা দিয়েছি। এরপরে আমি আর কাজ করি না, আমি আমি এখানে কাজ করবো না, আমি চলে যাবো। এর ভিতরে ওই সমিতির অফিসের সাথে আমার ভাইয়ের সাথে একটা জানাচ্ছি, জ্ঞান হওয়ার পর আমার ভাই এখান থেকে চুরি করে চলে গেছে অনেক দূর। যাওয়ার পর ওখান থেকে একটা মোবাইলের দোকান আছে, ওই দোকানে ফোন করছে, তুই ফোন করছে আমার ডাক দিয়েছি, আমি কথা বললাম, আমি অমুক জায়গায় আসি, তুই আইস। আমি পরের দিন সকালে চলে গেছি ওখানে, যাইয়া গেছি আর আমি ওখানে কামে লিপ্ত গেছি, শান্তে, অর্থাৎ মিস্ত্রি, আমি হলাম রাজমিস্ত্রি। তো ওখানে গেছি আর আমি কাজে শুরু হয়েছি, এই শুরু হইতে হইতে 1 মাস আন্দাজে গেছে, রোজারি আসছে, আবার শুনে রোজা আসছে। আমার ওয়াইফের কথা মনে পড়ছে, হঠাৎ আমি বাড়ি যাবো, বাইরে বুঝি আমার কাছে টাকা নেই, টাকা লিয়ে দোকান কাছ থেকে আমি বাড়ি যাবো, আমার ওয়াইফকে আনতে হবে। বাইরে থেকে 400 টাকা নিয়ে দিছে, আমি 400 টাকা লুইয়ে চলে গেছি, 400, আমার কাছে 200 টাকা আছে, মোট 600 টাকা, 600 টাকা নিয়ে আমি চলে গেছি বাড়ি। আইসি আর এখানে দেখি আমার চাষা সোররা, আমার বাবার ছোট ভাই, সোররা সবাই মিলে যুক্তি করে আমাদের দেখে যে আমার ওয়াইফকে আমার দিবে না, আমার কাছ থেকে রেখে দিবে। আমি কথাটা শুনে ওই থেকে এত বড় সাহস আসছে আমার সাদার সামনে, আমি কোনো সময় কথা বলে নিই, আমি হাতে ধরে নিয়ে গেছি, আমি যে না আমার বউ নিয়ে যাবো, কে ধরে গেছে দেখি সাহস পেরে। এখন আমার সাথে তো গরম হয়ে গেছে, আর আমার ফুফু বললো কি করিস, তুই হেরবো এলে যে তোর কি বউ যাই গিয়ে হেরো যাই গিয়ে তোর বই, আমি কদ্দূর যাই আবার ফিরে আসবো, এখন তো যাওয়ার সময় নেই। আচ্ছা বলে আবার গেলাম গে সিটাং, যাই ওখানে বাসা লইলাম, বাসার থাকে এই ফাঁকে আমার আব্বা আমার ওই স্বরের জায়গাটা বিক্রি করে বিক্রি করছে মাত্র ১০,০০০ টাকা।
কতটুকু জায়গা ছিল এটা?
ওখানে আমাদের ৫ গন্ডা জমি।
৫ গন্ডা? ৫ গন্ডা হিসেবটা কি?
অনেক বেশি জমি।
গন্ডা জমি মানে বিঘাতে বলতে পারবেন আপনি কত বিঘা?
বিঘার হিসেব আমাদের ওখানে নেই।
গন্ডা শতক
করা? শতক, হ্যাঁ শতকের হিসেবটা আমার জানা নেই, এমনি জমি অনেক।
আচ্ছা ঠিক আছে, ৫ গন্ডা। কি পরিমাণ ধান হতো এই ৫ গন্ডা?
৫ গন্ডাতে ভিতরে প্রায় ৮০-৯০-১০০ মন ধান।
৮০-৯০-১০০ মন ধান হওয়া জমি, হ্যাঁ তারপর?
ওই জমিটা বিক্রি করছে মাত্র ১০,০০০ টাকা বিক্রি করছে। আমি যখন আসি, আসার পরে আমার আব্বাই মনে মনে ভাবে ওখানে থাকবে না, সে চলে যাবে, আর কেউ নেই আমাদের, ওই আমরা পুরান বাড়ি যাবো। আমি একদিন ফোন করছি যে আমি ওই জায়গায় আছি, তুই আমার কয় ইয়া করছে, আমরা জমিটা বিক্রি করছি, আমরা সিটাং জায়গা কিনবো। আচ্ছা বিক্রি করে টাকাগুলো লুয়ে গেল, যাই আমরা পাহাড়ের ভিতরে একটা জায়গা কিনছি, পাহাড়ের ভিতরে। ওখানে বৌলিয়া যাওয়ার পর একটা কথা রয়ে গেছে, আমি যে বিল্ডিং এ কাজ করি, বিল্ডিং এর দোতলা বিল্ডিং এর মালিক, ওরা অনেক টাকা পয়সার মালিক, ওরা একটা মেয়ে খুব সুন্দরী, ও কথা বলে এমনি কিন্তু পাত্তা দেয় না কারোর সাথে এমনি কথা বলে। তো আমি একদিন ওর সাথে খারাপ ধরনের কথা বলছি, এরকম তুমি জানো আমার হাতটা কত লম্বা, আমি চাইলে তোমার এই মুহূর্ত শেষ করে ফেলতে পারি, আমি তুমি আমার কিছু করতে পারবে না। মানে একটা চ্যালেঞ্জের ভিতরে যাই আমি, ওরা টাচ করতে গেছি, গেছি আরে হঠাৎ দোতলার উপরে কেউ ছিল না, নতুন বাড়ি করে দিশা ছিল ওর ফ্যামিলি, ওরা দোতলায় অনেকক্ষণ আমি ওর সাথে পাশাপাশি করছি, ওর সাথে আর কিছু হলো না। তারপর আমি ওখান থেকে চলে যাই রাঙ্গুনিয়া, চট্টগ্রাম রাঙ্গুনিয়া। রাঙ্গুনিয়া যাওয়ার পর আমরা ওখানে জায়গা নিছি, ওখানে একটা ঘর করছি, ঘর করে থাকি, আমার ওয়াইফকে নিয়ে গেছি। এরপরে ভাইয়ের সাথে রিলেশন হয়ে আমি ভাইয়ের সাথে একটু বাড়াবাড়ি হয়ে আমি আলাদা হয়ে গেছিলাম, আলাদা হয়ে যাই ভাইয়ের কাছ থেকে আলাদা কাজ করি। আমি ওখানে একজনের সাথে পার্টনারে কাজ করি, পার্টনারে কাজ করি বলতে ও খুব একটা খারাপ ধরনের মানুষ ছিল বলে ও বলছে, আমি বিশ্বাস করিনি। তা আমার বলে হোটেলে যাবো, যত টাকা ইনকাম করতাম সম্পূর্ণ ওই হোটেলে খাওয়াইতাম ওর সাথে।
হোটেলে খাওয়াইতাম মানে আপনি হোটেলে কি করতেন?
হোটেলে মানে বোর্ডিং এ মেয়েদেরকে নিয়ে যা করা আর কি,
মেয়েদের সাথে এক ধরনের অবৈধ
সম্পর্ক। এভাবে যা কাজ করি ওর সাথে, অনেক টাকা কাজ করছি সম্পূর্ণ দিয়েছি, আমি আর কিছু করতে পারি। তারপরে যখন ওর সাথে একটা কেন বেজে আমি চলে আসি।
আপনি কি কাজগুলো, আপনি যে রোজগার করতেন সে রোজগার করে আপনি পুরোটুকুই আপনি এইসব হোটেলে এগুলো কাজ করতে, মানে যে কাজগুলো নৈতিকতা বিবর্জিত কাজ এবং এই কাজগুলো করতেন, আপনার স্ত্রীর যে হক ছিল, মানে আপনার স্ত্রীর বলা যেতে পারে ভরণ পোষণ, তার যে স্বামীর প্রতি যে হক গুলো সেগুলো আপনি আদায় করতেন?
হ্যাঁ ওগুলো হতো।
সে টাকা পয়সা দিক থেকে কোনো সমস্যা থাকতো না?
না সমস্যা থাকতো না, ওই সময় টাকা খরচ করি মানে টাকা বেশি রোজগার করতাম।
আচ্ছা আপনার স্ত্রী জানতো যে আপনি এগুলো করেন?
না।
আপনার মেয়েটার বয়স তখন কত?
আমার মেয়ের বয়স তখন ৩ বছর। বললাম ভাইয়া এই সুমা, আমার মেয়ের নাম সুমা, সুমার আম্মু অসুস্থ, ওর জন্য ওষুধ নিয়ে আসেন। আমি টাকা পয়সা লগ রাখতাম না, ওই সময় সব কাজ করতাম ভাইয়ের কাছে দিতাম। ভাইয়া বললো, ভাইয়া একদিন তার শালা হোরের গোষ্ঠী যা সব ওখানে ছিল, ভাই একদিন তার শালার বউর অসুস্থ, বউর জন্য ওষুধ আনে, আমি মনে হচ্ছি আমার বউর জন্য নিছে আর আমার বউর জন্য ওষুধ আনে। পরে বাসায় আসলাম, আসার পরে দেখি ভাইয়া কয়েক তুই যা আমি আসতেছি, ভাইয়ের শ্বশুরের বাসা ওই পাশে আমাদের, তো ভাইয়া আর ওষুধ আনে নেই, ওষুধগুলো ওদেরকে দিয়ে আইছে, আমার বউর জন্য আনে। আমার কয় কি জ্বরের ওষুধ আনছেন? আমি ওষুধ ভাইয়া আনতেছে। তো একদিন রাত্রে আমি আমার বউর কাছে থাকি, অসুখ এক রুমে থাকি আমরা, দেখি যে রাত্রে আমার বউর চোখটা জলে, মানে আগুনের মতন জলে,
চোখ আগুনের মতো জ্বলছে,
জ্বলছে, লাইটের ফোকাস যেভাবে আসে ঠিক এভাবে আসতেছে আমার চোখে বসে নজর। আমি কিন্তু মনে মনে ভয় পাইনি, মনের কঠিন করছি, আমি বুঝতে পারছি যে এটা আগলা কোন রোগ, আগলা কিছু করে আসার করছে। তো আমার মা ওই আমার ভাইয়ের শাশুড়ি খুব খনকার, নিজেটা নিজে করে, এমনি কারো ব্যক্তিগত টাকা পয়সা দিয়ে করে না, নিজস্ব ভিতরে করে। আমি যা বললাম, মা ওই জি আপনাদের বউয়ের এই অবস্থা, কালকে রাত্রে আমি জিনিস দেখছি, বাবা তোমার তালুইরে বলো না হলে আমি যাইতে পারবো না। তো আমি তালুইরে বললাম, তালুই যে অবস্থা, মা বাবা একটু আমার লোকে যাইতে বলেন। কারণ অনেক কথার পরে তালুই রাজিজ করে যাও, গেছি আর মানে একটা দেওয়ার টেওয়ার দিয়ে কিভাবে আমার বউয়ের মরিচ টরিচ দিছি, নাকের ভিতরে পোড়া মরিচ দিছি কোনো খবর নেই, মানে ওইটা তো আশু করে রাখছে। ওটা হলো চাকমা জাতীয়, আমার বউর সাথে আশু করছে।
চাকমা জাতীয় কি জিনিস এটা?
চাকমা জাতীয় কি, যে কি একটা আত্মা না কি বলতেছে, আমি
এটা আপনারা বিলিভ করেন তাই তো? ওকে, এবং এটা আপনারা মনে করছেন যে এটা আপনার বউয়ের সাথে আছে, রাতের বেলা কোনো ওষুধও খাওয়াননি?
না।
ওকে,
তারপর যখন সকালবেলা আমার মা ভাই আইসা ওইটাতে ধরানোর জন্য ব্যবস্থা করলো, এত মরিচ দিলাম, পানি দিলাম, পানি দিয়ে নাক মুখ বাঁধিয়া পানি দিলাম, লাস্টে একটা নতুন গামছা দিয়া পানি দিয়ে তারপর ওইটা বলতেছে যে ওস্তাদ আমি যাই।
আপনার বউই বলতেছে?
হ্যাঁ, আমার বউ আমার মাওজিরে বলতে আসে। কইলে আমার বউ মাওজিরে অনেক ধমকি দিছে যে তুই আমার কিছু করতে পারবি না, তুই আসিস কেন, তুই চলে যা, আমি তোর বংশ ধ্বংস করে দিব, এভাবে ইয়ে করছে, কয় তুই আমার কিছু করতে পারবি না। মাওই আমার অনেক ক্ষমতাশীল এমনি খনগারির দিক দিয়ে। এটা সারানোর পর বউ যখন মোটামুটি এখন সুস্থ আনে, এর ভিতরে যখন এই আমার বউর আগলা ইয়েরা, এর ভিতরে ওখানে একটা মেয়ে, তার নাম মিনু, এই মেয়েটা আমাদের আমাদের দেখলে গান গায়, সিটাঙ্গিয়া গান, ও আমাদের দেখলে গান গায়। আমি কাজে যাই সকালবেলায়, ওই দেখলে গান গাইবো, আসতে সময় গান গাইবো, আমি কথা বলি কিন্তু এইসব খারাপ মাইন্ডে কোনো কথা বলি না এখনো। তো আমার বউ অসুস্থ, একদিন ও সকালবেলা ওই দিক থেকে আসে, ওর সাথে আরো তিনটা চারটা মেয়ে, ওখানে পাহাড় আছে, আমি ওরে দেখে পাহাড়ের এক সাইডে যেয়ে খাড়াইলাম, ও আমার দেখে কৃষ্ণ নামলো, কৃষ্ণ নামে পাহাড়ের উপরে, ও যখন মেয়ে ছেলেগুলো ঘুরো ঘুরো ওগুলো চলে গেলো, ও কৃষ্ণ নামে আমার কাছে আসে, ওখানে আসার আমিও নামছি সামনা সামনে নামছি, আরে ওর সাথে অনেক কথাবার্তি বললাম, বলার পর ও এক ধরনের কেন আমার কথায় রাজি হয়ে গেল, আর ওর গায়ে হাত দেওয়া মাত্র তখন নর্মাল হয়ে গেছে। এমনিতে ওর সাথে আমার রিলেশন হলো, হওয়ার পর ও একদিন সকালে আমার এক বেআইন আছে তালতুবিন যাকে বলে, আমার ভাইয়ের শালি, সকালবেলা ওর আম্মা হলো ওখানে সর্দার যে মেয়েটার সাথে করছি, মেয়েটার বাবা হলো জেলখানায়, মেয়েটার মা গেছে মেয়েটার বাবাকে দেখতে।
কিছু চাকমা মেয়ে ছিল
না, ওটা হলো মুসলিম।
ওকে,
তারপর ওই আমি সকালবেলা গেছি ঘরে, যাই দেখি ওরা উঠে নেয় ঘুম থেকে, উঠে নেয় আমি দূর থেকে পানি মেরেছি, আমার বেআইনও আছে ভাইয়ের শালিটা, তো আমার ভাইয়ের শালিটা যাইয়া আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে এই সমস্ত নিয়ে আলোচনা করে যে যাই দিয়ে আমার বেআই ওর চুল ধরে টান দিছে। আসলে কিন্তু না, ওই সময় আমি কিছু করিনি, চুল ধরে টান দিইনি, কিছুই করিনি। পরে ওরা আমার নামে কেমন জানি একটা সালিশ ইয়ে করছে, সালিশ করার পর এখন ওই বেড়িও আইসে, বেড়ি মানে ওর মা মিনুর মা আসছে, আয়সা কয় যে তুই আমারে আমার মেয়ের চুল ধরে টান দিছিস। এখন মেয়েটারে ডাক দিয়ে আমি কিন্তু না, আপনি দেখেন মেয়ের জিজ্ঞেস করেন আমি চুল ধরে টানিনি, আসলে কিন্তু টানিনি। পরে কয় আমার মেয়ের ডাকা লাগবো না, আমার মেয়ে আমার বলছে, মানে উনি যা বলে তাই ওখানের কথা। আমার গাছের সাথে বাঁধছে, একটা খাজুর গাছ আছে, খাজুর গাছ ছিলেন, খাজুর গাছের সাথে বেঁধে গেলছে। বেঁধে গেলার পর আমি তো খাড়ায় খাড়ে কাঁদতেছি যে আমি কি করলাম, আমার বাঁধলো আজকে এত মানুষের ভিতরে। আচ্ছা, কতক্ষণ পরে কেন জানি সবাই এটা নিয়ে মাংস হয়েছে যে আমি এখান থেকে চলে যাব, আমি এখানে আর থাকবো না। তো এই ঘটনাটা হয়েছে কষ্টে বেশি আমার ভাবি আর ভাই, কেন ওই আমাদেরকে ওই জায়গা থেকে উৎসাহ করে ওরা থাকবে, ওরা এখন আছে। তো তারপর আমার আমাদের ওখান থেকে ওই মহিলা আমার বললো, তোরে আমি বাঁধতে চাইনি, তোরে বাঁধেছে তোর ভাবি তোর ভাই।
আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আমি একটু জানতে চাই যে আপনি তো একের পর এক শারীরিক অবৈধ সম্পর্ক করে যাচ্ছেন, আপনার ঘরে স্ত্রী ছিল এবং এটা থাকার পরেও আপনি সেই স্ত্রী সেই সময়কালে আপনার নিজের গ্রাম থেকে শুরু করে পতিতালয়ে যাওয়া থেকে শুরু করে যেখানে বসতবাড়ি করলেন চিটাগাং এসে, সেখানেও আপনি মেয়েদের সাথে অবলীলায় আপনি কাজটা করে যাচ্ছেন। আপনার স্ত্রী একবার আপনাকে ধরেছিল নিশ্চয়ই, তখন আপনার কাছ থেকে ওয়াদা আদায় করেছিল যে তুমি ভবিষ্যতে এই ধরনের কাজ করবে
না? ওয়াদা করেনি, তবে মানা করছে যে যাই না,
এটা এক ধরনের প্রমিসই বলা চলে, এক ধরনের ওয়াদাই চলে। তারপরেও আপনি এই ধরনের কাজ করে
যাচ্ছেন,
এটা করতেন কেন? আপনার আপনার কি মনে, আপনি এখনো করেন এটা?
না, আমি এখন বর্তমানে করি না।
কতদিন লাস্ট কতদিন আগে করেছেন এটা?
এটা আরো তিন মাস আগে থেকে আমার বন্ধ হয়েছে।
তিন মাস আগে থেকে? তিন মাস আগে খুব বেশি সময় না,
বেশি সময় না।
আপনি একটু আমাকে বলবেন যে এটার প্রতি আপনার আকর্ষণটা কি, বা এটা আপনার কেন হয়? কেন ঘরে স্ত্রী আছে?
স্ত্রী আছে, তারপরেও কেন জানি হয়ে যায়। তারপরও আমি বলতেছি, যখন ওই মেয়েটা ওর মা এসে বললো যে আমি তোকে বাঁধতে চাইনি, তবে তোর ভাই আর তোর ভাবি আমাকে বাঁধাইছে, আমি ঠিক আছে ভাইয়ের ভাবি যখন আমার এখানে অপমান করতে চায় তাহলে আমি এখান থেকে চলে যাবো, আমি এখানে থাকবো না। তো আমি আমার কাপড় চোপড় যা আছে বেডিং পত্র নিয়ে আমার স্ত্রী আর মেয়েটাকে নিয়ে হাতে ধরে চলে এসে, ওই সময় আমার মা বাবা ওখানে আস।
আপনি কোথায় আসলেন বউ নিয়ে?
বনি আসলাম রাঙ্গুনিয়া, যেটা হলো লেসু বাগান কাপ্তাই রাস্তার মাথা।
ওখানে আপনার কে ছিল?
ওখানে কেউ ছিল না, আমি একবার গেছি যায়া ওই কাজ করছি অন্যান্য পরিষেবা।
ওখানে বউ এবং বাচ্চা নিয়ে চলে গেলেন?
চলে গেছি যায়া বাসা ভাড়া করে ওখানে থাকি। এইভাবে আবার সিটাং চকবাজার চলে আসলাম। চকবাজার আসার পর আমি শুধু আমার ভাইয়ের কথাটাই বলবো এখন, আমার একটা দুঃখের কথাটা আমি শুধু বলবো। আমি চকবাজারে এসে কিছুদিন এক নোয়াখালী কন্ডাক্টরের সাথে কাজ করি, ওখানে আমার ওই পাহাড়ের একটা লোক এসে বললো তোর ভাই অনেক কষ্ট আছে, তোর ভাইয়ের আইনে এখানে কাজ লাগে। ঠিক, আমি আনলাম সব বলে গেছি, আনলাম আইনে এখানে কাজ করি। কাজ করে সে আবার হাতে রোগ আছিল, কাজ করতে পারে না। যেগুলো শুকনো কাজ আমি আবার ওখানে ফোরম্যান আছিলাম, তো ওই শুকনো টুকনো কাজ যেগুলো হাতে বাঁচবে না ওগুলো দিতাম, এভাবে কাজ করাতাম। হঠাৎ আমি ফোরম্যানই ছাড়িয়ে দিই, আমি একটা কাজ পাইছি নিজে কন্ট্রাক্টরে। কাজটা নেওয়ার পর আমি হয়তো সিমেন্সি ডাঙ মহাসিন কলেজ, ওই মহাসিন কলেজের ভিতরে একটা কাজ পাইছি। কাজটা ছোটো, 175,000 টাকা আমার নিজের টাকা দিয়ে কাজ করাইছি, আমার বিল দিব লাস্ট। তো আমি একটা বিল পাইছি এর মধ্যে 75,000 টাকা, আরেকটা পাইছি 40,000 টাকা, আর 70,000 না 35,000 টাকা রয়ে গেছে আমার ওখানে। এইগুলো আইনে আমি আবার লেবার পেমেন্ট করছি, নিজে খাইছি। ও আমি একটা মোবাইল কিনছি নতুন, ওই সময় মোবাইল বের হয়েছে নতুন, আমি কিনছি। কেনার পর আমার ভাইয়ে কয়েছে আমার একটা মোবাইল কিনে দিস, মোবাইল এই মোবাইলটা আমার দিস, আমি ব্যবসা করবো, আমি তো কাজ করতে। আমি ঠিক আছে আরেকটা মোবাইল কিনে আমরা আমি দেবো, আমার কাজটা বেতনটা বিলটা পাই। তারপর ও কি নিয়ে মনে করলো, আমি বাড়িতে গেলাম, ও আমার সাইটের ভিতরে যাইয়া আমি দিয়ে গেছি বাইরে, যে ভাইয়া এখানে মানুষজন নিয়ে কাজ করে কোনো সমস্যা যেন না হয়। এর ভিতরে আরেকটা কাজ পেয়েছি বাকুলিয়া স্কুলের ভিতরে, বাকুলিয়া গার্লস স্কুল যেটাকে বলে, ওখানে কাজটা করার পর শেষের পথে আমি বাড়ি যাবো।
কি কাজ এটা?
এই বিল্ডিং এর কাজ করে, রাজমিস্ত্রি। বাড়ি চলে গেলাম, মোবাইলটা নিয়ে বাড়ি চলে গেলাম নতুন। তারপর বাড়িতে আবার গেলাম, 15 দিন পর গেছি আর স্কুলের হেডমাস্টার বলে তোমার ওটা কি আপন ভাই? আমি জি, কেন আমার তো মনে হয় না। আমি ঠিক আছে, ওটা কাজকাম বাদ দিয়ে আমার একটা টুফিজ আসছিল ওই সময়, টুফিজটা সাইডে আনছে, আইনে মানুষজন নিয়ে নাচে গান গায় সাইডে বসে, কিন্তু কাজ করতো না। তারপরও আমি শুনে কিছু বলে নি ভাইয়ারে যে আপনি এরকম করলেন কার কি করলেন। তারপর যখন এটা বিল কাজ শেষ করে দিচ্ছি, বিল পাবো আমি, বিল পাইলে ভাইয়ের মোবাইল কিনে দেবো, আমার টার্গেট হলো এটা। এর ফাঁকে ফাঁকে দেখি যে আমার ঘরের ভিতরে মালসা মালা যাওয়া ছিল, ভাইয়ের সব বিক্রি করে বলছে, আমি জানি না বিক্রি করছে যেগুলো আমি জানি না। পরে শুনছি আমার ঘর ভাড়া বেঁধে গেছে প্রায় 4,000 টাকা, ওই সময় 4,000 টাকা অনেক টাকা। আমি ওই জমিদারে বলছে যে জাহিদে কাজ করিয়া টাকা পাইছে, জাহিদ চলে যাবে আপনাদের টাকা না দিয়ে, আমার ভাইয়ের বলছে। তো ও আমার হঠাৎ আমার ঘরের ওই ঘরের ভিতরে বন্দি করছে, ওর ঘরের ভিতরে বন্দি করার পরে আমি সকাল বন্দি করছে, আমার কাছে মোবাইল আছে, আমার ওই আগে যার সাথে কাজ করছি, আমি ওরা ফোন করলাম, আঙ্কেল এই ব্যাপার ঘর ভাড়া 4,000 টাকা বাদ যায়, আমি বলে চলে যাবো, এই জন্য আমার ঘরের ভিতরে বন্দি করছে, আমার 4,000 টাকা দিয়ে শুধু না। উনি নোয়াখালীর মানুষ, আল্লাহ ওনারা বাধা রাখ, উনি আমার উপকার করছে। 4,000 টাকা নিয়ে আসা আমার ছুটে, ওখান থেকে নেওয়ার পর আমি বিলের জন্য গেছি অফিসে, বিল পাশ হয়ে গেছে, আমি কালকে বিল পাবো। এমন টাইমে আমার ভাইয়ের কিছু গুন্ডাবান্ডা ঠিক করে আমার ওদেরকে ঠিক করছে যে জাহিদ না 1,35,000 টাকা পান হয়েছে, টাকাগুলো নিয়ে চলে যাবে, তোরা ওরা ধরে টাকাগুলো রাখ। ওই সময় কিন্তু আমার কাছে মোবাইল আছে আর 100-200 টাকা পকেটে, আর টাকা নেই। ওরা আমার দশে তুই টাকা লিছিস টাকা দে, বিল পাইছিস আমাদেরকে টাকা দিতে হবে। আমি কি বিল পেয়েছি? আমি তো বিলই পাইনি, এখন বিল জমা দিছি মাত্র, এখন পাশ হয়নি। কখন না পাইছিস? তোর ভাই বুঝছে, ভাইয়ের কথা অবিশ্বাস করতে পারো কেউ? তোর ভাই বলছে। আমি বলি দেখ আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে 200 টাকা আছে আর মোবাইলটা আছে, তুই পারলে লয়ে যা। এখন আমার কয় তোর বিল হয় না এখন? আমি না, বিল হবে কালকে, মোবাইলটা রেখে দিচ্ছি আমার কাছ থেকে। আমি বলছি মোবাইলটা রাখছি বলা, তার সিমটা আমাকে দিয়ে দে, আমি মোবাইলটা ওটা কিনে নেবো পরে বিল ফেলে। কয় না সিমও দেবো না, তুই আরেকটা কি বললে জানি, আমার সিমটা দিয়ে দিচ্ছে কোথায় নোকিয়া সেট আছে 33 মডেল। পরে আমার একদিন বন্ধু করে রাখতে হবে, ওরা যখন ছাইড়ে দিছে আমি বাইরে, আমার বাইরে অনেক ক্ষুদি আর পাইনি, আমার মনে ওইসব করবো আমি বাইরে ফাইলে মারা পেলাম, কিন্তু পাইনি, ভাই চলে গেছে কোন জায়গায় জানি না। পরে ওরা বলছে যদি টাকা ফার্স্ট টাকা না দিয়ে যাইতে পারি না, ওরা আমার এখন চোখে চোখে রাখে। আমি কোনো মধ্যে আমি অফিসে ঢুকতে পারি না টাকার জন্য, ওরা আমার ফাঁসে, আমি ঢুকতে যাই ওরা ফাঁসে, ঢুকি না। পরে ঘুরে আমি ওই টাকাগুলো ছুঁয়ে চলে গেছি আমার ভাই, বড় ভাইয়ের বড় ছোট ভাই, ওর কাছে চলে গেছি। আমি এই ব্যাপার তো দুলা ভাই আমার সাথে এই কাজ করছে, এই জন্য আমি ওখান থেকে চলে আসছি, আমার টাকাগুলো তুলতে পারিনি। লাস্টে ওই যে আমার টাকাগুলো দিত, আমি ওর কাছে ফোন করছি, কয়ে যে আমি ওখান থেকে চলে আসছি, এখন তোমার টাকাগুলো মনে হয় আর পাবে না, যে হেড মাস্টার টাকা প্রদান করতে পারি, তুমি আর পাবে না টাকাগুলো, ফোন টোন করে না ওখানে যাইও না, মনে হয় টাকাগুলো পাবে না। আমার সম্ভবত টাকাগুলো ওরা তুলছে ফেরত, যাই হোক আমি আর বাইরে পাইলাম না। ওরা তো আমার অ্যাকচুয়ালি সরি ধরে আমার গলায় যে টাকা পাইছিস মিছা কথা বলো, টাকা কোথায় রাখছিস বল, নালি মেরে বলো। আমি বলছি সত্যি কথা, আমি টাকা পাইনি, টাকা কালকে পাবো, এটা বলছি আর আমার ছেলে চা করতো না। ওরা আমার চোখে চোখে রাখে, আমি ওই টাকাগুলো না লিয়ে ওখানে চলে গেছি। যাওয়ার পর কয়েকদিন পর দেখি ভাই আমার সামনে।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে এবং বিরতির এই জায়গাটা থেকে আমরা আবারও ফিরে আসবো। তবে তার আগে আপনাদের একটি SMS পোলের মুখোমুখি করতে চাই। যারা এতক্ষণ ধরে যাহা বলিব সত্য বলিব শুনছিলেন এবং এই যে জাহিদের ঘটনাগুলো কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে আপনাদের কাছে, আপনারা জানিয়ে দিতে পারেন। প্রথমে আপনি আপনার সেলফোনে লিখবেন ABC, প্রথমে অবশ্যই আমাদের স্টেশনের নাম ABC স্পেস। যদি আপনি ঘটনাটি বিশ্বাস করে থাকেন তাহলে আপনি লিখবেন ইয়েস, যদি বিলিভ না করে থাকেন তাহলে লিখবেন নো। লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে অবশ্যই আমাদের স্টেশনের নাম ABC স্পেস, যদি বিলিভ হয়ে থাকে, বিশ্বাস করে থাকেন, তবে লিখবেন ইয়েস, যদি বিলিভ না হয়ে থাকে তাহলে লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। বিরতির পরেই ফিরে এসেই আমরা কম্পিউটারের মাধ্যমে জানিয়ে দেবো SMS পোলের রেজাল্ট। একটু পরেই ফিরে আসছি। আর এই ফাঁকে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ফেসবুকে এসে দেখতে পারেন আমাদের জাহিদকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আমাদের আজকে এক্সপার্ট প্যানেল থেকে সঙ্গে আছেন বিশেষজ্ঞ প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ ডক্টর তাজুল ইসলাম, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি আমাদেরকে লাইভ শুনছেন এবং একেবারে সত্য উদ্ঘাটনের শেষ পর্যায়ে গিয়ে তার মতামত আমরা আপনাদেরকে শোনাবো। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আরটিকিপি আপনার সঙ্গে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবতে। সত্যের আসনে রয়েছে আজকে জাহিদ। জাহিদের মুখোমুখি আমরা আবারও হব, তবে তার আগে জেনে নিতে চাই কত শতাংশ মানুষ, কত শতাংশ শ্রোতা আমাদের জাহিদকে আজকে বিলিভ করেছেন। কম্পিউটারের কাছ থেকে জেনে নিচ্ছি রেজাল্ট। এই পার্টি নিয়ে কাজ করেছে আর্জে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু।
Yes, 90%. No, 5%. No comments, 5%.
কম্পিউটার বলছে 90% ইয়েস, 90% বলছে ইয়েস, 5% বলছে নো, 5% নো কমেন্টস। আমরা চলে যেতে চাই জাহিদের কাছে আবারও। জাহিদ,
হ্যাঁ, তারপর? তারপর আমি যখন বাইরে দেখলাম, বাইরে দেখে মনের ভিতরে অনেক আগুন জ্বলতেছে, আমি কিছু বলি না ওই সময়। আমার একটা বন্ধু আছে ভাইয়ের, ওটা ভাইয়ের পুরানো বন্ধু, ওর সাথে একটা বেমানি করে চলে গেছে। ওর সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে আবার। ও আমার বলে ওই তো ভাই, হ্যাঁ বললে ভাই থাক, তুই কথা বলিস না আমার সাথে। এমনি আমি ওরা দেখলে না দেখার মতন ফিরে যেতাম। এর ভিতরে আমি আমার স্ত্রী এখন আমার সাথে সাথে আছে, ও এক আমার সাথে, আমার আর একটা মেয়ে হয়েছে দুইটা নিয়ে। তারপর বর্তমানে আমার একটা মেয়ে ক্লাস এইটে পড়ে, আর একটা 5 এবার পরীক্ষা দেয়, ওটা এইটে পরীক্ষা দিব। আমি ওই বাইরে দেখে অনেক নিজেরই নিজে ইয়ে করে রাখলাম। হঠাৎ আমার একটা প্রোগ্রাম আসে, আমি বিদেশ যাওয়ার জন্য ওমান যাবো। আমার খেলা দাদাই আমার নিব, আমার ফার্স্ট ফুড করাইলো, মেডিকেল আমি আনফিট হয়ে গেলাম, বাংলাদেশ যেতে পারলাম না। আমার বলছে যে তুই ডুবে যেতে পারবি, ডুবে চলে, ডুবে মেডিকেল চলে নাই আসলে, কিন্তু ডুবে হইলো কঠিন স্যাক। আমি ডুবে চলে গেলাম, কিছু ওষুধ খেয়ে গেছি, মোটামুটি রোগ আসল করে যেটা সারা যাবে, সমস্যা নেই তো ছিল। দেখা 3 মাস 2 মাস
ওষুধ ছিল আপনার?
ওষুধ ছিল আমার হেপাটাইটিস বি বাংলা, ইংলিশ SBS এইচ ভলিডিক এটা। তারপর এটা কী রোগ, এটা আমার ডাক্তারে ক্লিয়ারলি বলে নাই, বলছে খারাপ ধরনের কিছু রোগ।
আপনি যে বহুগামিতা, মানে বহু ধরনের, আগে যে এতগুলো মেয়ের সাথে আপনি শারীরিক সম্পর্ক করেছেন, এর আগে কি এই রোগটা ছিল আপনার মধ্যে?
ওই সময় তো আমি টেস্ট করিনি, আমার কোন রোগ ছিল না, টেস্ট করিনি, টেস্টের ফলে ধরা হয়েছে আর কি। যখন আমি ফার্স্ট ফুড করে মেডিকেল করছি তখন ধরা হয়েছে।
ডাক্তার কি আপনাকে এই ধরনের কোনো কথা বলেছে যে আপনি মাল্টিপল সেক্স করেন কিনা বা বিভিন্ন মেয়েদের কাছে যান কিনা?
না,
এগুলো কিছু জিজ্ঞেস করেনি।
জিজ্ঞেস করেনি।
ওকে, তারপর?
তারপর আমি গেলাম বিদেশে, মানুষের থেকে কিছু টাকা নিলাম, আত্মীয় স্বজনের কাছ থেকে নিলাম। নেওয়ার পর ওখানে গেছি, আর আমার 15 দিন পর মেডিকেল করার পরে আনফিট রিপোর্ট বেরিয়েছে। ওরা সবাই আমার থেকে থেকে রাখতো কিন্তু আমি বলতাম না।
দুবাই
দুবাই
চলে গেছেন আপনি?
হ্যাঁ, 2 মাস 4 দিন ছিলাম। থাকার পর দুই মাস 15 দিন পর যখন আমার মেডিকেল হয়, মেডিকেল হওয়ার পরে আনফিট রিভিউ করে এসে কারণ আমার বলে যে তুই তো থাকতে পারবি না। আমার ইন্ডিয়ান একটা লোকে খুব হেল্প করছে, কয় যে তুই অন্যদিকে ভাগ্যা চলে যা, এখানে নাইলে বাংলাদেশে দিব। আর আমার মালিকে বলছে যে মালিক এবং আমার খালাতো ভাই বলছে তুমি পলে গেলে যে করো কিন্তু তোমার ভবিষ্যৎ নষ্ট হইব, তবে তুমি বাড়িতে গেলে মালিক তোমার অনেক টাকা দিবে চিকিৎসা করার জন্য, দিয়েছে আমাদের বাংলার 20,000 টাকা দিয়েছে চিকিৎসা করার জন্য। এবং তোর পরবর্তীতে একটা ভাই থাকলে ওর ভাই ফাড়াবি তোর সেম সেম, যদি তুই চিকিৎসা ভালো না হস তাহলে তোর একটা ভাই ফাড়ে দিবি বিনা পয়সায় তোর মালিককে।
কত টাকা দিয়েছিলেন আপনি যাওয়ার জন্য?
মাত্র 1.5 লাখ টাকা দিয়েছি। আমার চালাতো ভাই ওই পেমেন্ট মানে বাড়তি টাকাটা নেয় নেই।
1.5 লাখ টাকা আপনি কিভাবে ম্যানেজ করলেন?
1.5 লাখ টাকা আমি মানুষের কাছ থেকে নিছি,
ধার করে
নিজের থেকেও নিছি কিছু। আমার নিজের অর্থ সম্পত্তি যা ছিল সম্পূর্ণ শেষ, মানুষের কাছ থেকে নিছি পড়ায় 70-72 হাজার টাকা আর সম্পূর্ণ নিজের টাকা ছিল।
নিয়ে আপনি গেলেন কি আপনি মেডিকেল আনফিট হলেন সেখানে? ওকে,
তারপর আমার যখন আনফিট হয়েছি এখন আমার বাংলাদেশ ফাড়ে দিব। দুই মাস পর আমার অফিসে ডাকছে মালিক, ডাকার পরে কয়ে তোরা তো রাখতে পারলাম না, আমি তো আরবি কথা বুঝতাম না, ওই ইন্ডিয়ান ওয়েটারের লোক নিয়ে যেতাম ওরা বুঝতাম, তোরা তো রাখতে পারলাম না। ওর চেষ্টা করছে গুসগুস দিয়ে রাখার জন্য পারে না, ও আমার চেক করতো কাজে কামে অনেক দিক দিয়ে, ইঞ্জিনিয়ার দিক দিয়ে চেক করতো, কিন্তু কোনো কাজ আমার ত্রুটি পায় না এই জন্য বেশি একটু আগ্রহ করছে। তো পরে আমার কাছে তোরে রাখতে পারলাম না, তুই চলে যা বাংলাদেশ, আমি তোর জন্য চিকিৎসার টাকা বাড়াবো, তুই চিকিৎসা হবি, যদি ভালো হস লগে লোক পাসপোর্ট ফাড়াই দিবি, আমি তোর জন্য ভিসা বাড়ি দেবো।
কি কাজ করতেন ওখানে?
ওখানে আমি বিল্ডিং এর কাজ করতাম,
ওখানে কনস্ট্রাকশনের কাজ।
হ্যাঁ, কিন্তু কাজটা আমার খুব লাকি হতো যদি রাখতে পারতাম। আমি লাকি বলতে আমি যা কাজ করতাম তাই পয়সা মাফের। তারপর আমি দুই মাস 4 দিন পর আমার যখন ফাড়ি দিল আমার খালাতো ভাই আমার ধরে কান দিয়ে, আমার খালাতো ভাইয়ের আশা ছিল আমাকে ওখানে ফোরম্যান দিয়া শিশু লাগবে বাংলাদেশ, কিন্তু তার ভাগ্য পূরণ হলো না, ইচ্ছা পূরণ হলো না, আল্লাহ পূরণ করে না। এমনি আত্মীয় স্বজন অনেক আছে, ওদেরকে কাউকে দিতে চান।
আপনি যে মেডিকেল আনফিট হলেন আপনাকে তখনও জিজ্ঞেস করেনি যে আপনি কেন আনফিট হচ্ছেন বা আপনি কি কারণে আনফিট আপনি জানেন না তখনও?
না, এমনি মেডিকেল আনফিট বলছে এইটুকু। তারপরে আমি ওষুধ খেতে আমার বলছে জন্ডিস,
হেপাটাইটিস বি,
আমার বলছে জন্ডিস। তো জন্ডিসের ওষুধ আমি খাইতে খাইতে খেতে খেতে এই পর্যন্ত পড়ায় 4 লক্ষ টাকার আরো ওষুধ খেয়েছি, কিন্তু কোনো পদে কাজ না। মালিক 20,000 টাকা দিচ্ছে, পরে মালিকের ফোন করছিল যে না আমার রোগ ভালো হবে না, মালিক আর টাকা পাবে না, বন্ধ হয়ে গেছে। এর ভিতরে আমি কাজ করি, কাজ করতে করতে অনেক টাকা কামাই করি, কিন্তু টাকা রাখতে পারি না, খরচ হয়ে যায়, সালা ফেরে আড্ডায়। আমি কিন্তু কন্ট্রাক্টরি করি।
এবং আপনি মেয়েদের কাছে যেতেন?
হ্যাঁ, আমি হোটেলে যেতাম, ওখানে অনেক টাকা খরচ করতাম। এর আগে আমি ওখানে থাকি,
কোনখানে থাকেন আপনি?
আমি চট্টগ্রাম, যেখানে থাকি
চট্টগ্রাম। কোথায় এখন আপনি? কোথায় আছেন?
খালি শহর।
আচ্ছা,
বড়পুর। আমি একটা মেয়ে চা দোকানে যখন বসতাম, কালো করে মেয়েটা, ও নতুন বাসা নিতে আমাদের এখানে, ও আসা চাটা নিত আর এমনি তাকে থাকতো, আমি তাকে থাকতাম, কিছু বলতাম না। একদিন পরের দিন এসে ও আমাকে বলে ভাই আপনার নাম্বার দাও, তুমি কি করবো কেউ ফোন করবো, আচ্ছা নাও তো নাম্বার নিয়ে ফোন করে অনেকক্ষণ কথা বলে। কথা বলার পরে আমি বলছি যে শোনো আমার ছেলে মেয়ে, আমার দুটো মেয়ে আছে, ওয়াইফ আছে, ওই সময় আমার ওয়াইফ বাড়ি, আমি বলছি যে আমার ওয়াইফ আছে, দুটো মেয়ে আছে, আমার মেয়েগুলো পড়ে, তুমি আমার বেশি লাগবে না, তবে আমি বিবাহ কর। ওর বয়স তখন 15 হবে এখন। আচ্ছা কয়, ঠিক আছে আর কথা বলবো না আপনার সাথে। এইভাবে মাসখানিক চলে গেছে। এরপর দিন একদিন হঠাৎ ওর সাথে আমার সাথে দেখা, আমি কলে গোসল করি, ও আমাকে বলে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা আছে। কি কথা? আপনি আমাদের সাথে সাগর পাড় যাবেন? ওখান থেকে আমাদের সাগরটা কাছে একটা পার্কের মতো, ওখানে যেতাম। আমি কি কথা? হ্যাঁ আচ্ছা, আমার একটা ব্যক্তিগত কথা আপনাকে আমি একটু শুনেতাম। আচ্ছা যাব, আমি ওই দিন ফিরিয়েছি, চলো গেছি। যাওয়ার পর বলে যে আমি একটা প্রশ্ন করবো, আপনাকে আমার উত্তর দিবেন। আমি করো, আপনি আমার বিয়ে করবেন? মেয়েটা আমার বলে, আমি শোনো তোমার মনে মাথা খারাপ হয়ে গেছে, তোমাকে আমি আগেও বলছিলাম যে আমার মেয়ে আছে দুটা, একটা সেমসেম ফরাই তোমার সমান হয়ে গেছে এখন বর্তমানে, তোমার তো একটু ছোট তবে তোমার সমান লম্বা। কয় না, আপনি আমাকে উত্তর, কথাটার উত্তর দেন, যদি আপনি না বলেন তাহলে আমি সুইসাইড করবো, আর যদি হ্যাঁ বলেন তাহলে আমি বলেই রাখতেছি। আমি বলি এটা কি বলো, একটা কাজ করো, আমি ওরে এইভাবে আমি যে আমার 1 সপ্তাহ সময় দাও, আমি 1 সপ্তাহ পরে তোমাকে আমি জানাচ্ছি।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্রথম কথা হচ্ছে জাহিদ, একটা মেয়ে যার সাথে আপনার কথা নেই বার্তা নেই, সে হঠাৎ করে এসে আপনাকে ধরনের কথাবার্তা বলে সুইসাইড করার কথা কেন বলবে?
হ্যাঁ কেন, ও আরেকটা ছেলের সাথে ইয়ে করতো, ওই না ওর বাবারে, ও পরে বলছে আমাকে যে আমি বাবার সাথে রাগ করে করতাম, বাইরে এসে আমার থাকার কোনো জায়গা নেই, এই জন্য ও আমার বলছে। ওর নাম
ওই সময়টাতে ও কি বাবার বাড়ির বাইরে ছিল?
হ্যাঁ, আমি
কোথায় থাকতো?
ওরা থাকতো, ওর বাবা মা থাকতো আমাদের থেকে একটু দূরে, আর ও আসতো ওর চাচা তো বোন বিয়ে দিছে ওর বাসায়, ওর বাসা হলে আমাদের পাশে।
আপনি কি কিছুই করেননি যে কারণে ও আপনাকে মানে?
না, ওই সময় আমার কিছু হয়নি। কিছু হয়নি বলতে ওর সাথে আমার সাথে কোনো কথাই নেই। তারপর ও যখন সাগরের গিয়ে আমাকে বললো আপনি আমাকে বিয়ে করবেন, আমি তোমাকে একবার বলছি না আমার মেয়ে আছে, দুইটা মেয়ে তুমি জান কই জানি, তারপর আমি রাজি আছি। ও যখন বললো আমি বললাম যে আমার এক সপ্তাহ সময় দাও আমি তোমাকে বলবো। তুই এক সপ্তাহ পর আমি যে এক সপ্তাহের ভিতরে তুমি আমার সাথে কথা বলবো না আর দেখাও করবো না, এক সপ্তাহ পর তোমাকে আমি জানাবো। এক সপ্তাহ পর ঠিক ছিল আচ্ছা বলেন। আমি বুঝি তুমি কি তোমার মাথা ঠিক আছে এখন? কয় আমি পুরো সুস্থ আছি। আমি পুরো সুস্থ থাকলে তুমি আর একটু ভাবো, এইভাবে আমি ওরা আরেক মাস সময় দিছি, যা আরেকটা মাস তুমি ভাবো, এক মাস পর আমি তোমাকে বলবো, তুমি ভাবো আমিও ভাবি, আমার দুইটা মেয়ে আছে, তুমি কি আমার ঘরে যে সুখে থাকতে পারবে কিনা আমি কথাটা বলছিলাম আগে। তারপর উনি অনেক ইয়ের পরে চলে গেছে, ও সাগর পর বসে কথা বলছিলাম, চলে গেছে। যাওয়ার পর এক মাস এর ভিতরে ফোন দেয় কথা বলি, তো কথা বলতে বলতে এক মাস জানে কোনো দিনের মাথায় ও আমারও বলে কয় আমি তো বাসায় থাকতে পারি না, আপনি আমার কোনো কোনো জায়গায় নিয়ে রাখেন। আমি বুঝি তাহলে তো তোমার জন্য আমার একটা বাসা নিতে হবে, কারণ আমি যে বাসায় থাকি এই বাসায় এখানে আমি তোমাকে বিয়ে করছি বা তোমার সাথে কোনো সম্পর্ক আছে মানুষ আমার শুনলে মারবে, কারণ ওখানে আমার সব পরিচিত পুরান মানুষ বাইবেলাদারের মতো।
আপনি বিয়ে করে ফেললেন মেয়েটাকে?
না বিয়ে করিনি। এখন ওর জন্য আমার একটা বন্ধু আছে সুমন, সুমনের ফোন করলাম, সুমন এই ব্যাপার আমি একটা বিয়ে দেখছি, আমার জন্য একটা বাসা ঠিক করে দে।
আপনি মেয়েটাকে কেন হেল্প করছেন? আপনি তো মেয়েটাকে পছন্দ করেন না, মেয়েটাকে জানো না, জানো না, তাহলে আপনি কেন হেল্প করবেন?
এই মন থেকে এটা কিভাবে আসলো সেটাই বলতেছি। এখন সুমন কোথায় আছে? দোস্ত আমার এখানে একটা বাসা আছে, তুই এসে দেখে যা। আমি ওরা কইলাম যে চলো তাহলে বাসাটা দেখে আসে, তুই গিয়ে বাসাটা আর পছন্দ হ।
মেয়েটাকে নিয়ে গেলেন বাসা দেখতে?
হ্যাঁ।
আপনার এক ধরনের আসক্তি আমি বুঝে পাচ্ছি, এক ধরনের উইকনেস, এক ধরনের আসক্তি, মেয়ে বা নারী আসক্তি বলতে যেটা বোঝায়, আপনি বুঝেন আর না বুঝেন, চান বা না চান, আপনি মেয়ে দেখলেই এক ধরনের আপনার আপনার ভিতরে এক ধরনের দুর্বলতা, সেই ব্যাপারটাই প্রকাশ পাচ্ছে আমরা লাস্ট যে মেয়েটার গল্পটা শুনছি। আমি ঠিক জানি এটাই লাস্ট কিনা। তারপর
তারপরও আচ্ছা ওকে নিয়ে বাসা দেখতে গেলাম, আমার বন্ধুর সাথে কথাবার্তি বলে আনলাম, বন্ধুরা বলছি ঠিক আছে আমি তোর একদিন পরে জানাতে আসছি বাসার অ্যাড্রেস দিব কিনা। তারপরে এর ভিতরে ও চলে গেছে ওর বাড়িতে আর আমি আমার বাসায়। এরপরে আরেকদিন কয়ে যে আমরা ওই বাসায় যাবো, বাসাটা আরেকটু দেখতে হবে। আচ্ছা আসো, আসতে রিক্সার ভিতরে দিয়ে চলে যাবে দুর্বলটা কেন মানে ওর প্রতি একটু নার্ভাস হয়ে গেছে ওর প্রতি আর কি। এই ইয়ের পরে এক মাস পর যখন ডেট দিয়েছিলাম এর এক মাসের ভিতর, ওরে আমি বললাম যে আচ্ছা চলো সুমন, ও আমার সাথে পরিচিত সুমন, আমি থাকি একটা খাল আছে খালের ওপারে, ওরা থাকে এইবারে এইবার জায়গাটা একটু খারাপ, এদের ভিতরে ফোর্ট কলোনি যাকে বলে ফোর্ট কলোনি, আমরা আসলাম এই নতুন পাড়া। তো সুমনে হঠাৎ আমার দেখে ও নামে এই চল ভিতরে চল তোদের সাথে কথা আছে, মানে টিয়া বুঝে কি আছে প্রথমে হাতে নিব এটা খেয়াল করছে। পরে সুমন আমার দিকে যাই তোর বউ আছে তুই এটা লোক একাইলি, এটা কে? আমি বলি এই ব্যাপার, এটা আমার বিয়ে করতে চায়, আমার এটার জন্য একটা বাসা ঠিক করতেছি। কয় তোর বউ আছে তুই, আমি তোরে এদিকে লইয়া যাই তুই ইয়ে কর জায়গা। আমি ওর সাথে কতটুকু গেছি গেছি আর মেয়েটা আবার ফোন দিয়েছে কয় আমি অমুক জায়গায় আছি আপনি আসেন, যদি আবার গেলাম ওখানে গিয়া ওর এক চাষি এসে ফোট করি, চাষি চাষিটা খুব ভালো মানুষ, চাষিটা বলছে চাষি আমি ওকে বিয়ে করছি, এখন এখানে কিছু গুণ্ডা ছেলেরা ওকে ধরছে আপনি একটু বাসেন, ওর চাষি ওখানে খুব পরিচিত। তো আমার ফোন করছে কয় ওরা আপনি কিছু বলছে, আমি ওরা আমার কিছুই করবে না তবে আপনি এই টেনশন করিয়েন না। তো আমি ওর চাষিরও যখন কইছে যে ও বলছে যে আমাদের বিয়ে হয়েছে মেয়েটা চাষিকে বলছে, এখন চাষি এসে আমার হিসেবে ঠিক ওই ওই পরিমাণে আপনার তৈরি করতেছে নতুন। আচ্ছা ওদের পাশে রাত্রে চাষির বাসায় থাকবো, চাষির জামাই গোসা করিয়া চলে চাষির একা রাখিয়া বাসায়। তো এখন চাষি একা থাকে বাসায় আর যে জমিদার জমিদার বুড়ো তিনি অনেক দূরে একটা বাসার ভিতরে থাকে, চাষি বাসায় থাকে। কাছে আমার জন্য রাত্রে যে পরিমাণে আপ্যায়ন করা দরকার পড়ছে, এখন আমি বলতেছি যে ওর নাম হলো গোলাপি, গোলাপি আমি চলে যাবো। আমার চাষি শাশুড়ি বলতেছে যে না আপনি যাই না আপনি থাকেন, ও বলতেছে যে হ্যাঁ থাকেন, নাহলে তো আমি সমস্যা করবো। রাত্রে আমরা দুজন একই বিছানায়, এটা হলো
জাহিদ, আপনি যদি শুধুমাত্র নারীর প্রতি ফিজিক্যালি অ্যাডিক্ট হতেন শুধুমাত্র, আমি ঠিক জানি না তাহলে এতদূর পর্যন্ত আপনি করাতেন কিনা। আপনি মেয়েটাকে নিয়ে বাসায় খুঁজছেন, মেয়েটাকে নিয়ে চিন্তাকারীর হাতে পড়ছেন, চিন্তাকারী আপনাকে এক ধরনের সেভ করে দিচ্ছে, তারপরেও আবার মেয়েটার কাছে যাচ্ছেন, ঘরের মধ্যে ঢুকে গেছেন, তারপরে বলছেন যে না আমি চাইনি, আপনি আসলে ঠিক জানেন না যে আপনি কি করছেন যদি আপনার কথাই সত্যি হয়ে থাকে। এবং একই জায়গা থেকে আমি যেটা বলতেছি, আপনার ওয়াইফ সেই সময় ডিস্ট্রিক্ট আপনার সঙ্গে ছিল
না? ওয়াইফ ওই সময় আমার বাড়িতে
বাড়িতে ছিল আপনার ওয়াইফ, তার মানে আপনি যা করছেন সেগুলো কিচ্ছু আপনার ওয়াইফ জানে
না।
ওকে, তারপর কি করলেন মেয়েটার সঙ্গে আপনি সেটা বলুন।
এভাবে মেয়েটার সাথে আমি অনেকদিন থাকি, তুই আমি বাড়ির থেকে আমার ওয়াইফ ফোন করলে,
আপনি স্ত্রী হিসেবে তার সঙ্গে থাকতেন, বাইরের লোকজন জানতো সেই আপনার স্ত্রী? ওকে,
তুই ও রাত্রে আমি আমার ওয়াইফের সাথে যে রেডিও কথা বলতাম বাড়িতে, ওই নাম্বারটা নিয়ে ফোন করছে একদিন, 24 দিনের পর ফোন করছে যে আমি জাহিদের স্ত্রী, বিদেশ স্ত্রী, আমার ওয়াইফ তো ওই সময় কি ইয়ে হয়ে গেছে, এটা কি বলে এখন আমার এর ভিতরে আমার ওয়াইফ আমার অনেক ফোন করছে যে এই ব্যাপার, একটা মেয়ে আপনার মোবাইলে ফোন করে আমার এই কথা বলছে।
কত সালের ঘটনা এটা?
এটা ওই এক বছর দেড় বছর আগের কথা।
ওকে,
তারপর আমি 25 দিন থাকার পর আমি চলে আসলাম, যে ও বলতেছে আমাকে বাসা লো, একটা বাসা, ওর টার্গেট হলে আমাকে নিয়ে বাসা ভাড়া করে থাকবে, আমার টার্গেট হলে যে আমি থাকবো না আমি চলে আসবো। এখন ও খালি আমারে বাসা ভাড়া দিতে কয়, অ্যাড্রেস দিতে কয়, আর এভাবে অনেকদিন জ্বালায়। আমি 1 তারিখে চলে আসি, 29 তারিখে চলে আসার পর আমি ও এখন আমার খুঁজে পাগলের মতন খুঁজে খুঁজতে খুঁজতে একদিন যখন আমার বাড়িতেও ফোন করছে, গ্যাঞ্জামও বাইরে গেছে, আমি বাড়ি চলে এলাম, আইসা দেখি যে আমার বউ একদম আমার ওয়াইফ ফিট হয়ে গেছে ডাইরেক্ট মরার মতো। আমি কিছু টাকা নিয়ে আসছি, ওই টাকাগুলো দিয়ে চিকিৎসা করে বউকে সুস্থ করে, তারপরে আমি বউর সাথে অনেক ওয়াদা টাদা করে আবার আসলাম সেটা যে আমি এসে এসব কাজে যাবো না। পরে আমি আবার এক জায়গার থেকে কিছু টাকা পেয়েছি, 5,000 টাকা পেয়েছি, 5,000 টাকা নিয়ে আমি হোটেলে গিয়ে ও 5,000 টাকা এক রাতে খাওয়াই দিয়েছি
মেয়েদের কাছে।
জি, খাওয়াই দিয়ে চলে আসি।
এক রাতে কি করলেন? 5,000 টাকা দিয়ে আপনি পুরোটাই শারীরিক সম্পর্ক করেছেন?
হ্যাঁ,
একটা মেয়ের সাথে,
একটা মেয়ের সাথে। তারপর এইভাবে এই টাকাটার কথা এখনো জানা না।
এই টাকাটা কিসের টাকা ছিল?
এই টাকাটা আমি এক জায়গায় পেতাম।
আমি একটু আমাকে বলবেন যে আপনি এযাবৎ কতগুলো মেয়ের সাথে এই ধরনের শারীরিক সম্পর্ক করেছেন অবৈধভাবে?
অবৈধভাবে পর্যন্ত মনে হয় 8 থেকে 9টা হবে, না আরো বেশি হবে।
আপনি আবাসিক হোটেলে যান কত সাল থেকে?
আমি আবাসিকে যাই 2002 গেছিলাম।
2002 থেকে
2002 এ এক বছরের ভিতরে অল্প কয়েকদিন গেছি, তারপরে আর যাইনি। আবার ইদানিং এই কয়েকদিন
যাবত আপনি যাওয়া শুরু করেছেন?
যাওয়া শুরু করেছেন এর ভিতরে আমার এই নেশাটাও ছিল না, আর এই সমস্ত কোনো ইয়ে ছিল না।
আপনি অন্য কোনো নেশা করেন, কোনো ড্রাগ নিয়েছেন?
না,
স্মোক করেন?
স্মোকিং, শুধু
সিগারেট খান। আচ্ছা, আর এছাড়া সিগারেট ছাড়া গাঁজা বা অন্য কোনো কিছু?
গাঁজা ওই 2002
অপরাধগুলো আপনি দেখেছেন, বিশেষ করে নৌকার মাঝখান থেকে মাছ ছাড় চুরি করা থেকে শুরু করে লোকজনকে সাগরের মাঝখানে হয়ে বেঁধে রেখে আসা, ওই মানুষগুলো আদৌ বেঁচে আছে কিনা আপনি জানেন না। আপনার সামনে খুন করা হচ্ছে একজন মানুষকে, সেটা সেই বাহিনীর সদস্য আপনি ছিলেন, তার মানে আপনি এক ধরনের প্রত্যক্ষ ভাবে এটার সাথে জড়িত। পরবর্তীতে আমরা যেটা দেখলাম, পারিবারিক কলহ, ভাইয়ের সাথে বিরোধ এবং সবকিছু মিলিয়েই আপনাকে যার সাথে বিয়ে দেওয়া হয়েছে সেই মানুষের সাথে আপনার জানা নেই শোনা নেই হঠাৎ করে বউ হিসেবে তাকে পেতে হলো, সেখানে এক ধরনের তৃপ্তি ছিল না। এই যে মানুষটা যাকে আপনি পেলেন আপনার বউ হিসেবে, তার আগে কি আপনি এই ধরনের শারীরিক সম্পর্ক কারোর সাথে করেছেন?
তার আগে একটা মেয়েকে জোর করে কুশির কথাটা আমি আপনাকে বলিনি, ওটা হলো স্কুল জীবনে আমার যখন 12 বছর বয়সে।
এটা কিভাবে হলো আপনার লাইফ?
এটা ওই স্কুলের একটা মেয়ে আমাকে ইয়ে বলছিল, মানে খারাপ ধরনের কাজ দিছে, যে আমার ফ্রেন্ড আসলো 4টা, আমি আমরা রোল নাম্বার 1, 2, 3, 4 এই 4 জন ফ্রেন্ড আসলাম, তো ওরা আমি আসলাম 4 ক্লাস 5 এর কথা এটা, তো তো আমরা বলছি যে ডাক্তার গাইছে, তো আমি মনে মনে এটা একটা কোদ রাখছি, একদিন দেখি দুপুরবেলা ও আসে আমাদের ওখানে গড়বাড়ি একটু কম, এই চর এলাকা তো গড়বাড়ি কম, তুই দেখতেছি যে দুপুরে আসে আমি জোর জোর
এই কাজটা করেন আপনি, এবং এটাই ছিল আপনার জীবনের প্রথম। আপনি আপনি কিন্তু রেপ করেছেন মেয়েটাকে, তারপরে মেয়েটা কি হলো?
মেয়েটা বাসায় গিয়ে বিচার দিছে ওর বাবার কাছে, বিচার দেওয়ার পরে ওর বাবা এসে আমার বললো তুই আমার মেয়েরে এই ধরনের ইয়ে করছস, আমি চেয়ারম্যানের কাছে সেই চেয়ারম্যানের কাছে বিচার দিব, চেয়ারম্যান সেই
সেলিম
ওর কাছে বিচার দিব।
আপনি ওনারই লোক?
ও তো ওই সময় ও আসলো না, আসলো বাড়িতে না কোথায় ছিল, ওর প্রধান যেটা ছিল পুলিশ সাবেক উনি আসছিল আমার আঙ্কেল, আমি ওনার লগে খুব একটা রিলেশন ছিল ভালো, তো ওর কাছে বিচার দিছে আর ওই আমার এসে বলে এই বেটা তুই বলে অমুকের মেয়েরে এই কাম করছস, আমি বলে আঙ্কেল করে এলেছি এখন কি করবো, এখন যা করার করেন আপনি, তো এতে আবার ওরে যাইয়া বুঝিয়ে দিছে যে আপনার ছোট মেয়ে হলো ছোট, এই সমস্ত কথা বলা বলি হলে আপনার মেয়ের ভবিষ্যতে খারাপ হবে, তো এইটা একটুকু সাফার হয়ে গেছে।
আপনি এখনো এই অপরাধ থেকে পুরোপুরি বের হতে পারেন? কারণ আমি যদি বলি যে মাত্র তিন মাস, তিন মাসে আসলে যে ক্ষত তৈরি হয়েছে, কত সালে শুরু করেছিলেন আপনি?
আমি 98
98 থেকে শুরু হয়েছে, এখন হচ্ছে 2013, প্রায় 14-15 বছর, 14-15 বছরের যে অভ্যাস সেটা মাত্র তিন মাসে পরিবর্তন হয়ে যাবে এটা আমরা বিলিভ করি না। আপনি তো এই জায়গাটা থেকে বের হতে পারেননি এখনো?
আমি চাই যে আমি পুরো জায়গাটা থেকে বের হয়ে যাব, এবং আমি বাড়ি থেকে এবার শপথ পুরোটাই করছি নিজে নিজে যে আমি এই সমস্ত কাজে যাব না, ঠিক মতো টাকা কামাই করব, আমার এই দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ের জন্য আমি অনেক কিছু করব আমার আশা।
আপনার পরিবার আপনার ফ্যামিলি কি জানে যে আপনি এগুলোর সাথে ইনভলভ?
এবার বলছে যে এই সমস্ত খারাপ পথে যাওয়ার সাথে মানে সে নিজে আমার একটা অ্যাকচুয়ালি কিরা বলে যাকে
কিরা কাটিয়েছে, শপথ করিয়েছে,
শপথ করিয়েছে।
আপনার মেয়েগুলোকে আপনি লাভ করেন, পছন্দ করেন, ভালোবাসেন মেয়েগুলো?
ভালোবাসি।
আপনার কোন ব্যাংক ডিপোজিট আছে, ফিক্সড ডিপোজিট, আপনি টাকা জমান মেয়েদের জন্য?
একটা ইনস্যুরেন্স আছে, ওখানে বড় মেয়ের নামে করছি একটা, আর ছোট মেয়ের নামে রাখছি একটা, আর আমার নিজের নামে যা ছিল ব্যাংকে আমি ওগুলো তুলে তুলে এই
এই কাজে ব্যয় করেন,
কাজে ব্যয় করছি। আর এখন আমার ওয়াইফের নামে যেটা আছে এটার থেকে তো আমি আর তুলতে পারি না, এটার কিছু টাকা অবশ্য আছে।
আপনার যখন এই এই চিন্তাটা হয় যে একটা মেয়ের সাথে আপনার শারীরিক সম্পর্ক করতে হবে, আপনার শরীরের মধ্যে কি তীব্র নেশা চলে আসে?
আমি এখন একটু হোটেলে ঘুরে আসি, কেউ জানলো না, যেমন রাত্র 10:11টার দিকে বাসায় আমার সাথে আরেকজন থাকে, আমরা চিরং বাসায় দুইজন, ওকে ঘুমিয়ে রাখছি যে আমি একটু আসতেছি আমার ফ্রেন্ডের বাসায় যাই, তো এই বেলা চলে যেতাম।
আচ্ছা, আপনি যে কাজগুলো করেন, আপনি কি জানেন যে কাজগুলো যদি আপনি সবসময় করেন, প্রতিনিয়ত করেন, আপনার মধ্যে শারীরিক মানে যেটাকে বলে এসটিডি মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেটাকে বলা হয় যৌন রোগ বলে, এগুলো হতে পারে, এটা কি আপনি জানেন?
এটা শুনেছি এবং আমি তো কখনো,
আপনি যে ধরনের মেয়েদের সাথে মেশেন তারা তো আলটিমেটলি এই এই পেশার সাথে জড়িত,
জড়িত,
এবং এই ধরনের মানুষের সাথে এই ধরনের কাজগুলো করা বা এই এই ব্যাপারে কন্টিনিউ যদি আপনি বহুগামিতা যেটাকে বলে সেটা নিয়ে একটা শারীরিক সমস্যা হতে পারে, শারীরিক অসুখ হতে পারে, এবং এগুলো ক্যান্সার কিংবা অন্যান্য যে রোগগুলো আছে সেগুলোর যে কোনো অংশেই কম না, এগুলো অনেক ভয়াবহ রকমের রোগ।
ভয়াবহ এগুলো আমি শুনি, আমি জানি, কিন্তু ওই সময় পকেটের যদি টাকাগুলো থাকে এই সমস্ত মনে থাকে না,
কিছু মনে থাকে
না, শুধু দৌড় দিতে মনে চায় আগে যায়।
কি ধরনের মেয়েদের সাথে আপনি মেশেন এই কাজগুলো করার জন্য? হোটেলে বেসিক্যালি,
হোটেলে বলতে আমি গেলে ওই আমার ওখানে কিছু পার্টনার আছে, ওরা নতুন নতুন কিছু মেয়েরা আসলে আমাকে
ফোন করে খোঁজ দেয় আপনাকে, আপনি সঙ্গে সঙ্গে আপনার টাকা পয়সা যা জমিয়ে থাকে ওগুলো নিয়ে সঙ্গে সঙ্গে দৌড় দেন। আপনার কখনো মনে হয় যে এই টাকাটা দিয়ে আপনি আপনার মেয়ের জন্য খুব সুন্দর একটা জামা কিনতে পারেন? আপনার কখনো এটা মনে হয় যে এই এই টাকাটা দিয়ে আপনার বউয়ের জন্য আপনি একটা খুব সুন্দর শাড়ি কিনতে পারেন, আপনার বউয়ের মুখের সুন্দর একটা হাসি, আপনার মেয়ে হয়তো এমন একটা জিনিস চাচ্ছে যেটা আপনার এই পকেটের অর্থটা তার কাছে যাওয়া উচিত ছিল, আপনি সেটা না করে আপনার শুধুমাত্র শারীরিক কামনার পেছনে এটা ব্যয় করছেন, আপনার কখনো এগুলো মনে হয়?
এখন মনে হয় এগুলো, এবার বাড়ি গিয়েছি আর আমি একটু কষ্ট করছি আর এই কথাগুলো মনে পড়ছে এই জন্য, আর বাড়ি থেকে আসার পরে আপনার ফোনটা পেয়ে আমি খুব খুশি হয়েছি যে আমার শব্দগুলো আমি বলবো, আর তাদের সাথে এগুলো করছি তাদের কাছে ক্ষমা চাইবো।
প্রিয় শ্রোতা, আজকে যে জাহিদ এখানে এসছে এই জাহিদটা একজন জাহিদ না, সমাজে অনেক জাহিদ আছেন যারা এই ধরনের কাজ করেন এবং করার সময় তারা জানেন যে তারা যে কাজগুলো করছে বা যে কাজটা হচ্ছে সে কাজটা অন্যায় হচ্ছে, তারপরেও তার ওই কাজ থেকে ওই জায়গাটা থেকে ফিরে আসতে পারেন না। ও কিন্তু বারবারই বলছে যে আমি কিন্তু জানি যে এটা করা অন্যায়, কিন্তু যখন পকেটে টাকা চলে আসে তখন মাথা ঠিক থাকে না, কখন মনে হয় যে ওই জায়গাটা গিয়ে এটা এই কাজটা করে ফেলি। আমাদের যিনি এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ ডক্টর তাজুল ইসলাম, তিনি এই রকম বিষয়ে বেশ কয়েকবার আমাদেরকে সমাধান দিয়েছেন। অদ্ভুত একটা বিষয় হলো তিনি আমাদেরকে বারবার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে ড্রাগ আমরা নেই যেটা, এবং ড্রাগ মস্তিষ্কের ঠিক যে জায়গাটিতে কাজ করে, ড্রাগ যখন শরীরে না যায় মস্তিষ্কের ঠিক যে জায়গাটিতে ক্ষুধা তৈরি হয়, একইভাবে সেক্সুয়াল যে মাল্টিপ্লিসিটি যেটাকে আমরা বলি সেটার ব্যাপারেও যখন সেই কোন একটা মানুষ সেক্সুয়াল মাল্টিপ্লিসিটি বা বহুগামিতার মধ্যে চলে যায় ঠিক একইভাবে মস্তিষ্কের ওই জায়গাটিতে ওই কাজটা তৈরি হয়। অর্থাৎ ড্রাগের জায়গাটাও যেটা সেক্সুয়াল যে মাল্টিপ্লিসিটি বা বহুগামিতা সেই একই জায়গা থেকে ব্যাপারটা উৎপন্ন হয় এবং সেটা কতটা পাওয়ারফুল সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আজকে আমরা তার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো, আমরা অনুষ্ঠানের শেষের দিকে মানে বিশেষ করে জাহিদের যাহা বলিব সত্য বলিব যে অপ্রিয় সত্যগুলো আছে সেটা শেষের দিকে আমরা চলে এসেছি। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই জাহিদ, আপনি যে আজকে একটা অনিশ্চিত জীবনের মধ্যে আছেন, আপনার শারীরিক অবস্থা ভালো না আমি দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে, একই সাথে আপনি অনেকগুলো রোগে আসক্ত, আপনার শরীরে ব্লাডে কি সমস্যা আপনি জানেন না, এবং আপনি যেসব মেয়েদের সাথে মিশছেন আপনার যে ধরনের মানে যৌন আকাঙ্ক্ষা তাতে যে কোনো কারণেই হয়তো বা কোনো একদিন শরীরে আপনি হয়তো বা ভয়াবহ রকম একটা যৌন রোগে আসক্ত হবেন, আপনি উপলব্ধি করেন আপনার ভালো হওয়া উচিত কিন্তু আপনি ফিরে আসতে পারেন না, তারপর আপনি যাহা বলিব সত্য বলিব এসছেন, আপনি কেন আসলেন?
আমি আসছি শুধু আমি এতগুলো অপরাধ করেছি, এই যাদের সাথে অপরাধ করছি তারা শোনে কি না তা তো আমি জানি না, তবে যারা যারা শোনে যদি শুনে থাকেন এই আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আসছি।
এটা তো একটা আছেই, কিন্তু আপনার কি মনে হয় না কখনো যে আপনার ফ্যামিলির সাথে আপনি সবচেয়ে বড় অপরাধটা করছেন, আপনার বউয়ের প্রতি আপনার সন্তানের প্রতি আপনি সবচেয়ে বড় অপরাধটা হচ্ছে আপনার এই যৌন বহুগামিতা, এই বহুগামিতা থেকে যদি আপনি ফিরে আসতে পারেন শক্তভাবে, আপনি যদি ফিরে আসতে পারেন নিজের মনকে যদি ফেরাতে না পারেন, ওখানে টাকা আসলেই যদি আপনার ওখানে যেতে ইচ্ছে করে ওই জায়গাটা যদি ফিরে আসতে না পারেন, এই যে কন্টিনিউ আপনি যে অপরাধটা করে চলেছেন এটা থেকে যদি আপনি না ফিরতে পারেন আপনি কার কাছে ক্ষমা চাবেন?
আমি আশা করি আপনারা দোয়া করবেন আমি যেন এই পথ থেকে ফিরে আসতে পারি, আমি নিজে নিজে শপথ করছি যে আমি এই কাজ আর যাব না, তবে এখন আপনারা যদি দোয়া করেন আর আমার ফ্যামিলিগত যারা আছে তারা যদি দোয়া করে যে আমার ছেলে ভাই এত খারাপ কাজ ছিল এত টাকা খরচ করছে ও যেন আর না যায়, এই দোয়াটুকু আপনারা করবেন।
ওকে, দোয়া আমরা নিশ্চয়ই করবো আপনার জন্য, কারণ আমরা মনে করি সমাজের প্রত্যেকটি মানুষই গুরুত্বপূর্ণ সমাজের প্রত্যেকটি জায়গাটি থেকে, এবং সেই মানুষটি যদি সৎ উপায়ে সমাজে বেঁচে থাকে তাহলেই সমাজ সামনের দিকে যাবে। সে অর্থে জাহিদের প্রতি আমাদের দোয়া অবশ্যই থাকবে, অনুপ্রেরণা অবশ্যই থাকবে ভালো পথে ফিরে আসবার জন্য। জাহিদ কেন গেলেন এরকম একটা সোসাইটিতে সেটার কারণ আপনারা দেখেছেন ওর দারিদ্র অবস্থা, ওকে স্কুলিং না করা, ওর যে পরিবারে বড় হয়েছে সেই পরিবারে দারিদ্রের যে একেবারে কষাঘাত সেই কষাঘাত কোনো গাইডেন্স ছিল না যেটাকে বলে। তবে এটা ঠিক যে এরকম পরিবার থেকেও অনেক আলো আমরা আমাদের সমাজে দেখতে পাই, তারা যদি আমাদের সামনে অনুকরণীয় হতেন অনুসরণীয় হতেন তাহলে আজকে এরকম জাহিদের জন্ম হতো না। আমরা শুধু জাহিদকে একটা কথাই বলতে পারি, আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে, যে দুটি সন্তান দুনিয়াতে আছে তারা মেয়ে, সবচেয়ে বড় সমস্যা তখন হবে যদি আপনি কোনোদিন এই মেয়েদের বিয়ে দিতে গিয়ে দেখেন যে তারা ব্লেম পাচ্ছে যে তোমার বাবা তো ভালো না, তোমার বাবা তো খারাপ মানুষ, এবং বাবার কারণে যদি মেয়েদের বিয়ে না হয়, আপনি যে ধরনের সোসাইটিতে বাস করেন সেটা হচ্ছে চিরবাস্তব অবস্থা, এগুলো হচ্ছে চিরবাস্তব অবস্থা, সেটা আপনার জন্য হবে সবচেয়ে কষ্টের। সুতরাং এখনো পথ আছে, আপনি এই জায়গাটা থেকে সরে আসেন ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনার মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আমাদের এক্সপার্ট প্যানেলের যিনি আছেন তার সঙ্গে আমরা মুখোমুখি হব, তিনি পুরো অপ্রিয় সত্যটা শুনেছেন, আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি দেখা যাক কি বলে, আমরা চলুন তার মুখোমুখি হই।
প্রবণতা যারা করে দেখা গেছে যে আমরা সব দেশেই তিন ভাগের এক ভাগ অপরাধী হয়ে থাকে সপ্তম বছরের নিচের কিশোর কিশোরেরা, এই কথাটা আমাদের সবাই মনে রাখতে হবে, এবং এরাই এই অপরাধীরাই পরবর্তী অ্যাডাল্ট বয়সে প্রাপ্ত বয়সে অপরাধী হয়ে থাকে। অর্থাৎ প্রাপ্ত বয়সে বা বেশি বয়সে গিয়ে অপরাধী হওয়ার সংখ্যা খুবই কম। যারা অপরাধী হয় তারা কিন্তু এই কৈশোর দিয়ে শুরু হয়, এটা আমাদেরকে জানা থাকা উচিত এবং এদিকে নজর রাখা উচিত। জাহিদের বেলা যে ঘটনাটা ঘটেছে ঠিক একই ব্যাপারটা কিন্তু অনেকের বেলায় ঘটে। অর্থাৎ কৈশোরের সময়ে ওই যে আমরা যে বলবো মাদকাসক্ত মাদকাসক্তি বলি, ইটিজিং বলি, বা এরকম ডাকাতি বা খুন খারাপ হিসেবে সংশ্লিষ্ট হয়ে যাওয়া, এগুলি কি কারণ হয়? দুইটা কারণ, একটা হচ্ছে পারিবারিক কারণ, একটা সামাজিক আত্মসামাজিক কারণ। পারিবারিক কারণ হচ্ছে গুড প্যারেন্টিং বলি, শিশু লালন পালনের সঠিক যে পদ্ধতি এটা দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে শিক্ষা দেওয়া হয় না। এই যে জাহির যে ডাকাত দলে সংযুক্ত হয়েছে সেটা যে টাকা পলবনে বেশি হয়েছে তা নয়, তার সমসাময়িক যারা চলে তাদের সঙ্গে একটা সংঘবদ্ধ দলের সঙ্গে একটা রোমহর্ষক বা খুব উত্তেজনাপূর্ণ কিছু একটা পথে যাচ্ছে সে। এই যে বীরত্ব বা এই যে সেন্সেশন, এটাকে আমরা বলি সেন্সেশন সিকিং, হ্যাঁ, এই যে উত্তেজনা খুঁজে পেরা খুঁজে পেরা এই বয়সে, এটা হলো ট্রানজিশন পিরিয়ড। সেই জন্য তারা খুব বেশি রোমহর্ষক এবং ঝুঁকিপূর্ণ কোন ব্যাপারে তারা খুব বেশি এক্সাইটেড হয়ে থাকে এবং তারা সেখানে খুব আনন্দ পায়। এই এই ব্যাপারটাই লুফে নেয় ওই আশেপাশের ওই খারাপ যে সমস্ত দলগুলি আছে। এই কারণেই হয়তো ওই যে ডাকাত দলের সঙ্গে সে প্রথমভাবে সংযুক্ত হয়ে গেছিল। এই কথাটা আমাদের মা বাবাদের মনে রাখতে হবে, সমাজকে মনে রাখতে হবে। এখানে মা বাবাদের দায়িত্ব হচ্ছে এই আমার ছেলেকে আমি সঠিকভাবে সুপারভিশন করছি কিনা এবং মনিটরিং করতেছি কিনা, সে যে দোকানে ছিল দোকানে থাকলে কাদের সঙ্গে চলতো, রাত কি করে কোথায় যায়, এভাবে সে নষ্ট হয়ে যাচ্ছে কিনা, এটা যেমন মা বাবা দেখার দায়িত্ব আছে। আবার সমাজের দায়িত্ব আছে যে এই যে এই সমস্ত লোকগুলি যে ডাকাত দলগুলো, এখানে শিক্ষিত অনেক ইম্পর্টেন্ট জিনিস যে এই জারিতে কিন্তু পরবর্তী পর্যায়ে এই ডাকাত দল থেকে সরে কখন, যখন তার একজন নেতাকে সে দেখে নির্মমভাবে হত্যা হচ্ছে। অর্থাৎ যদি সমাজ এবং রাষ্ট্র অপরাধকে ভালোভাবে শাস্তি দিতে পারে, দমন করতে পারে, ওই জাহির যদি ওই বয়সে দেখতে পারতো যে তাকে যারা প্রলোভিত করতেছে বা যাদের কাছে যাওয়ার জন্য তার উৎসাহ লাগছে, সে মানে উত্তেজনা পাচ্ছে, সেখানে যাওয়াটা একটা গুরুতর বিপদের সম্ভাবনা আছে, এই উদাহরণটা যদি তার সামনে তখন থাকতো তাহলে দেখা যেত সে তখন যেত না।
এবং এই জায়গাটায় আপনাকে আমি একটু জিনিস জিজ্ঞেস করতে চাই, এই যে যাহা বলিব সত্য বলিব জাহিদকে এখানে তুলে ধরলো এবং জাহিদ পরিণতি দেখে শিখলো, একইভাবে জাহিদের পরিণতি দেখে আমাদের লিস্টাররা কি শিখতে পারে?
এটাই বললাম, অর্থাৎ জাহিদ পরবর্তী পর্যায়ে গিয়া যখন দেখো অপরাধের নিচ্ছি একটা ভয়াবহ পরিণতি হয় তখন সে সরে আছে। অর্থাৎ আমাদেরকে শিখতে হবে, আমাদের সন্তানদেরকে বা আমাদের তরুণ তরুণীকে শিখাইতে হবে খারাপ হয়ে যাওয়ার আগেই। সেই জন্যই আপনার এই অনুষ্ঠানটা গুরুত্বপূর্ণ এবং জাহিদের এই বক্তব্য বা এই জীবন কাহিনীও গুরুত্বপূর্ণ যারা শুনছেন তাদের জন্য।
পরিণতিটা আমরা দেখাতে পারলে আলটিমেটলি সেটা খুব ভালো একটা কাজ দেবে। এবং আরেকটা পার্ট আপনি নিশ্চয়ই শুনেছেন, সেটা হলো যে জাহিদ কিন্তু এই বর্তমান সময়েও এক ধরনের, আপনি যেটা অনেকবার আমাদেরকে সাজেশন দেন যে ড্রাগ এবং এই যে সেক্সের যে মাল্টিপ্লিসিটি, এটা একই জায়গা থেকে উৎপন্ন হয় মস্তিষ্কের, এই এই ব্যাপারটার মধ্যে কিন্তু জাহিদ রয়েছে। তো এক্ষেত্রে আপনার কি বলার আছে?
দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে আসলে বলি না মাদকাসক্তি আবার ইটিজিং এবং এভাবে ডাকাত দলের সঙ্গে চলে যাওয়া বা যৌন নিপীড়ন করা, এগুলি কিন্তু একই গ্রুপের বা একই প্রক্রিয়ার কাজ। যিনি নেশা করেন প্রথমে ফেন্সিডিল খায়, ওটা বাদ দিয়া অ্যালকোহল খায়, এটা খাইয়া ইয়াবা খায়, এরপরে কোকিন খায়, এইভাবে অর্থাৎ একটা না একটা নেশার দলে। ঠিক একই রকম অপরাধ জগতে যারা ঢুকে যায় তারা ওই ডাকাত দল থেকে ফিরে এসেছে, কিন্তু সে অন্য একটা অপরাধের মধ্যে সংশ্লিষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে যে যৌন অপরাধ। এইখানে যে দুইটা হয়েছে যে যৌন অপরাধের সঙ্গে আরেকটা হচ্ছে যে এটা এর সঙ্গে একটা নেশা, একটা ভালো লাগা, কারণ ব্যাপারটাই হচ্ছে এক ধরনের আনন্দ ব্যাপার স্যাপার আছে। অর্থাৎ এখানে যেমন এটা অপরাধ একই সঙ্গে এটা নেশার ব্যাপার হয়ে গেছে তার সঙ্গে, সেই জন্য সেখান থেকে ফিরে আসতে পারতেছে না। এবং আমরা বলি যে কোনো বদভ্যাস যেমন না মাদকাসক্তি যেমন একটা বদভ্যাস, এইভাবে মানে খারাপ পথে যৌন কর্ম করা বা পতিতালয়ে যাওয়া অথবা বহুমুখী যৌনাচার করাটা, সেটাও এক ধরনের আসক্তির মতো রোগ মতো আমরা ধরি। এবং সেখানে চিকিৎসাটা দিতে হবে মনোসামাজিক চিকিৎসা, তাকে নিয়ে আসতে হবে একজন কাউন্সিলের কাছে, সাইকিয়াট্রিস্টের কাছে। আর প্রথমত যেটা করতে হয় সেটা হচ্ছে এই তার ভিতরে উপলব্ধিটা আনতে হয় যে হ্যাঁ এটা একটা অন্যায় কাজ, খারাপ কাজ, ক্ষতিকর কাজ, এটা সম্ভবত জাহিদ এখন বুঝতে পারতেছে। এটা অনেক চিকিৎসার জন্য অনেক সুফল করা, যে বুঝতেই পারে না তাকে কিন্তু ভালো করা কঠিন, সে এটা বুঝতে পারলে তারপর তাকে কিন্তু কিছু বিহেভিয়ার থেরাপি আমরা দিই, এটা সাইকোথেরাপির একটা অংশ। অর্থাৎ ওই মাদকাসক্তির মতনই যে সমস্ত জিনিস তাকে মানে উদ্দীপ্ত করে বা ওই যে যৌন আকর্ষণ বাড়ায়, সেই পরিবেশ সেই কথা সেই রকম জায়গা থেকে তাকে দূরে থাকতে হবে, তাকে ধর্মীয় জীবনযাপনে প্রবিষ্ট করে দিতে হবে এবং সামাজিক জীবনযাপন এবং গঠনমূলক এবং ভালো সুন্দর জীবনযাপন যেগুলো আছে বিনোদন বলেন বর্ণনা সেই জায়গায় বেশি আনতে হবে। আর ওই ওই সবার থেকে ফিরে আনতে হলে ওই জগতের থেকে তাকে দূরে রাখার জন্য সামাজিক যেমন সুপারভিশন থাকবে, পারিবারিক সুপারভিশনও তাকে থাকতে হবে, তারা তো ইচ্ছা শক্তি থাকতে হবে যে না আমি এই খারাপ জগত থেকে চলে আসবো। এর সঙ্গে সঙ্গে তার পরিবারকে এখন সহায়তা দিতে হবে, তাকে শুধু পাপি খারাপ লোক না জেনে, যদি এটা পাপ এবং খারাপ পাপ ঠিকই আছে কিন্তু এটা একটা পর্যায়ে পড়ে গেছে সেইভাবে বিবেচনা করে রোগ হিসাবে তাকে বিবেচনা করে নিয়ে তার প্রতি এখন সেভাবে সেই দৃষ্টিভঙ্গি যদি দেখানো হয় তার প্রতি রোগী হিসাবে দেখে চিকিৎসা দেওয়ার মতন ভাবে তাকে সাহায্য দেওয়া হয় তাহলে কিন্তু সেই পথে ফিরে আসতে পারবে।
জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ।
আপনাকেও এবং শ্রোতাদের সবাইকে অনেক ধন্যবাদ।
ডক্টর তাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাতে চাই আপনার মূল্যবান মতামতের জন্য, এবং আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে নিয়মিত আপনার মতামত প্রদান করে থাকেন এক্সপার্ট প্যানেল থেকে, আপনার প্রতি আমরা ঋদ্ধ কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, জাহিদের অপ্রিয় সত্য বলা এখানে শেষ হচ্ছে, কিন্তু যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না, একটু পরে আমরা অন্য সেগমেন্টগুলো নিয়ে এক্ষুনি ফিরে আসব। আমরা এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ঠিক বিরতি বলবো না, ছোট্ট একটি স্পেস নিতে চাই যাহা বলিব সত্য বলিব থেকে, ব্রিদিং স্পেস আমরা যেটাকে বলে থাকি। এই স্পেসের পর এসে আমরা ফেসবুকে যে হাজার হাজার কমেন্টস পেয়েছি সেখান থেকে কিছু কমেন্টস পড়তে চাই এবং অন্যান্য সেগমেন্টগুলো নিয়ে ফিরে আসতে চাই। যারা আসতে চান আমাদের যাহা বলিব সত্য বলিব তো তাদেরকে আরো একবার নিয়মটি বলে দিচ্ছি। প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ফিরছি একটু পর যাহা বলিব সত্য বলিবতে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যারা যাহা বলিব সত্য বলিব নিয়মিত শুনেছেন এবং নিয়মিত কমেন্টস প্রদান করেছেন তাদেরকে, এবং একই সাথে যারা আজকে জাহিদকে নিয়ে হাজার হাজার কমেন্টস করেছেন ফেসবুকে। আমরা কিছু কমেন্টস করতে চাই প্রিয় শ্রোতা। তানভীর লিখেছে, জাহিদ একজন চরিত্রহীন পুরুষ, তার শাস্তি পাওয়া উচিত। আমান লিখেছে, জাহিদের মতো ডাকাতদের জন্য নিরীহ জেলেরা জীবন দেয়, এসব ডাকাতরা ঘৃণাযোগ্য। মনিকা লিখেছে, ডাকাতরা এত হিংস্র আগে জানতাম না, ভয়ে গায়ের পশম দাঁড়িয়ে গেছে। শরীফ লিখেছে, জাহিদকে তার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া উচিত। আবিদা লিখেছে, জাহিদের মতো ছেলেরা মেয়েদেরকে কখনো শ্রদ্ধার চোখে দেখেন না। সাগর লিখেছে, জাহিদ সেদিন নিজেকে ভালো বলে দাবি করতে পারবে যেদিন সুযোগ পেয়েও কোনো অবৈধ সম্পর্কে জড়াবে না। ধন্যবাদ জানাতে চাই আপনাকে, যাদের সুন্দর একটি কমেন্টস আপনি করেছেন। এবং প্রিয় শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা কমেন্টস করেন, এবং একই সাথে আপনারা মনে রাখবেন যে জাহিদকে আপনি ঘৃণা ভরে চোখে দেখা কিন্তু আমাদের যাহা বলিব সত্য বলিব মোটো নয়, বা জাহিদকে ঘৃণা করাটা আপনার জায়গাটা থেকে। আপনি শুধুমাত্র জাহিদকে ঘৃণা করে নিজের অন্তরকে যদি পরিশুদ্ধ না করেন তাহলে আপনার মধ্যেও যে একজন জাহিদ লুকিয়ে আছে সেই জাহিদটি কিন্তু যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সেই জায়গাটা থেকে আপনাকে বলতে চাই প্রিয় শ্রোতা, জাহিদকে নয়, জাহিদের পাপ কর্মকে আপনি ঘৃণা করুন যাতে করে আপনার মধ্যে সেই পাপ কর্মের জন্মটা না হয়, তাহলেই যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা, আমরা চিঠির জায়গাটিতে যেতে চাই এবং আপনাদেরকে বারবারই বলি আমরা, যদি আপনি যাহা বলিব সত্য বলিবতে আসতে না পারেন সেক্ষেত্রে চিঠিকেও আপনি আমাদেরকে কনফেস করতে পারেন, চাইলে আপনি আমাদেরকে ইমেইলও করতে পারেন। আমাদেরকে ইমেইল করবার ঠিকানা হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। আপনি যদি আমাদেরকে চিঠি লিখতে চান চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমি আবারও বলছি
যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা ট্রেড সেন্টার কারওয়ান বাজার ঢাকা। গত সপ্তাহে আমাদেরকে চিঠি পাঠিয়েছিলেন, চিঠি ঠিক বলবো না, ইমেইল করেছিলেন আল মামুন। তিনি এমন একটি বিষয় নিয়ে এখানে লিখেছেন, যেই ছোট্ট বিষয়টি ঠিক ছোট নয়, আমাদের জীবনে ঘটে যায় ছোটভাবে, কিন্তু কারো কারো জীবনে বড় ধরনের বিপত্তি নিয়ে আসতে পারে। আমরা একটু আরজে সুমনের কাছ থেকে তার চিঠিটি শুনতে চাই। আমরা চলে যাই আরজে সুমনের কাছে।
আমি সাভার থেকে আল মামুন বলছি। ঘটনাটা স্কুল জীবনের। আমি তখন দশম শ্রেণীতে পড়ি, আর কিছুদিন পর SSC পরীক্ষা। আমাদের সাথেই পড়ত শিলা নামের একটি মেয়ে। শিলার বাবা মা গ্রামে থাকত, আর শিলা সাভারে তার চাচার বাড়িতে থেকে লেখাপড়া করত। শিলা কোনো কারণে স্কুলে আসতে পারেনি, তাই আমাকে তার ফর্ম ফিল আপের টাকা দিয়ে অনুরোধ করেছিল স্কুলে জমা দিয়ে দিতে। কোনো আপত্তি না করে আমি টাকাটা নিয়ে নেই, আর তাকে কথা দেই টাকাটা স্কুলে জমা দিয়ে দেব। কিন্তু আমি শিলার সেই টাকা স্কুলে জমা না দিয়ে বন্ধুদেরকে নিয়ে পার্টি করে সেই টাকা খরচ করে ফেলি। পরবর্তীতে আমি আমার টাকা শিলার ফর্ম ফিল আপের জন্য দিয়ে দেই, ফলে আমার আর ওই বছর পরীক্ষা দেওয়া হয় না। আমি যদি টাকাটা জোগাড় করতে না পারতাম তাহলে হয়তো শিলারও পরীক্ষা দেওয়া হতো না। শিলা আজও এই ঘটনা জানে না। আজ আমি শিলার কাছে, এমনকি নিজের কাছেও লজ্জিত এই ধরনের একটি জঘন্য কাজ করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আল মামুন, আপনি আপনার জায়গা থেকে উপলব্ধি করেছেন সেজন্যে, এবং আমরা চাই না আপনার মতো করে ভুল এই সোসাইটিতে আর কেউ করুক। প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে আজকের যাহা বলিব সত্য বলিব, এবং আমরা আশা করছি সামনের সপ্তাহে এমন একজন মানুষ আমাদের সঙ্গে থাকবেন, তার জীবন কর্ম থেকে, তার জীবনের যে উপলব্ধি, তার জীবনের যে অপ্রিয় সত্য কিংবা অপরাধ বোধ আর ভুল থেকে আমাদের লাখো মানুষ, লাখো শ্রোতারা কিছু না কিছু শিখবেন এবং প্রতিজ্ঞা করবেন তার মতো করে তারা কখনো ভুল করবেন না, সে আশাবাদ ব্যক্ত করে আজকে আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, এবং সর্বোপরি আমি আরজে কেপিআর পক্ষ থেকে শুভরাত্রি এবং সবশেষে ধন্যবাদ জানাতে চাই টিম হ্যালো 8920 কে, যাদের সার্বিক সহযোগিতা সবসময় যাহা বলিব সত্য বলিবর জন্য অনেক বড় পাথেয়। অনেক ভালো থাকবেন, এবিসি রেডিওর সাথেই থাকবেন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.